exclusively on FusionBD.com.
Pasa.
ABC Radio 89.2 FM. শুরু হয়ে গেছে কুয়াশা এক ফাইল যার সঙ্গে আছি শর্মি। আর আজকেও আছে আপনাদের জন্য দুটো কাহিনী। প্রথম কাহিনী যা শুরু হয়েছে গত সপ্তাহ থেকে নতুন করে, অর্থাৎ কুয়াশা এক ফাইল নামে, সেটা শুনবো সেতুর কাছ থেকে। আর তারপরে রয়েছে আমাদের কুয়াশার মূল কাহিনী, সেটা পরে। আসুন তাহলে আজকে কুয়াশার এক ফাইল শুরু করি। 2012 সালের 24 এপ্রিল মুম্বাই মেট্রো ওয়ানের মুম্বাই শাখায় কর্মরত সিনা বোরা হঠাৎ করে উধা হয়ে গেল। 25 বছরের হাসি খুশি এক তরুণী, রাহুল নামের এক তরুণের সাথে যে ভালোবাসার সম্পর্কে আবদ্ধ ছিল, কিছুদিন আগেই তাদের এঙ্গেজমেন্টও সম্পন্ন হয়েছে। চোখে একসাথে একটা ছোট্ট ঘর বাঁধার স্বপ্ন। হঠাৎ কি এমন হলো যে সব কিছু ছেড়ে ছুড়ে চাকরি থেকে ইস্তফা দিয়ে মেয়েটি বিদেশ চলে গেল? মেয়েটিকে আসলে বিদেশ গিয়েছিল? জানতে চাইলে শুনুন আজকের কুয়াশার এক্স ফাইলস। আসুন তাহলে শুরু করি আজকের এক্স ফাইলস। এখন শুনবেন আজকের এক্স ফাইলস এর প্রথম পর্ব। তারপর একটা ছোট্ট বিরতি নিয়ে সরাসরি চলে যাচ্ছি এক্স ফাইলস এর দ্বিতীয় পর্বে। তারপর আবারও ফিরে আসছি এক্স ফাইলস এ। আপনাদের সঙ্গে থাকছে সেতু।
আমাদের চারপাশের মানুষের কাছে থাকে মোট দুটো মুখোশ, একটা নিজের জন্য, একটা বাইরের মানুষের জন্য। কারো মুখোশের রং হয় কালো, কারোটা সাদা, তবে অন্ধকারের চাইতেও অন্ধকার মানুষের জীবন। তাই অনেকের একটা বা দুটো মুখোশ হয় না, খারাপ আর ভালো, কালো আর সাদা। এরকম সাদা ভাষায় কিছু মানুষের চেহারাকে পরিচিত করা যায় না। বাইরে থেকে আর 10টা সাধারণ মানুষের মতো দেখতে এই মানুষগুলোর কাছে সাজানো থাকে অনেকগুলো মুখোশ। সময়ের পরিবর্তনে গিরগিটির চাইতেও খুব দ্রুত সেই মুখোশ আর মুখোশের রং পাল্টে ফেলে তারা। অনেকের আবার মুখোশ পাল্টানোর দরকার পড়ে না, প্রতিনিয়ত মুখোশের আড়ালে থাকতে থাকতে তারা ভুলেই যায় যে তাদের আসল চেহারাটা কি ছিল। মুখোশের আড়ালে চাপা পড়ে যাওয়া এমন এক অদ্ভুত মানুষেরই গল্প শোনাবো আজকে আপনাদের। 2012 সালে হারিয়ে যায় আমাদের আজকের কুয়াশার মুখ্য চরিত্র, মুম্বাইয়ের বাসিন্দা সিনা বোরা। তবে এই গল্পটা যতটা না সিনার, তার চাইতে অনেক বেশি তার মা, সাবেক টেলিভিশন এক্সিকিউটিভ পিটার মুখার্জির স্ত্রী এবং INX মিডিয়ার সহ প্রতিষ্ঠাতা ও CEO ইন্দ্রাণী মুখার্জির। ইন্দ্রাণী মুখার্জির প্রথম ঘরের সন্তান ছিল সিনা। 1987 সালে মেঘালয়ের শিলং এ সিদ্ধার্থ দাস ও পরি বোরার ঘরে জন্ম হয় সিনা এবং তার বড় ভাই মিখাইলের। তবে সে সময় লিভ টুগেদার করেছিলেন সিনা সিদ্ধার্থ। ইন্দ্রাণী আর সিদ্ধার্থের এই সম্পর্ক বেশি দিন টেকেনি, একটা সময় ছাড়াছাড়ি হয়ে যায় তাদের। ভালোবাসতেন তিনি সিদ্ধার্থকে আর তার সন্তানেরা। মা হিসেবে সন্তানদের নিশ্চয়ই ভালোবাসতেন ইন্দ্রাণী হয়তো, তবে নিজেকে আর নিজের উচ্চাকাঙ্ক্ষাকে সবচাইতে বেশি ভালোবাসতেন এই নারী। সফলতা শিখরে উঠতে নিজের বাবা মায়ের ঘর ছেড়ে এগিয়ে যান তিনি। নিজের সাথে সিদ্ধার্থের সম্পর্ক ও সন্তানদের কথা মুখ ঢুকে কখনোই কাউকে জানাননি ইন্দ্রাণী। উচ্চভিলাষী নারী ছিলেন তিনি, উঠতে চেয়েছিলেন সফলতার সর্বোচ্চ শিখরে, আর সেই মতো কাজ করতে থাকেন তিনি। ছেলে মেয়েকে গুয়াহাটিতে নিজের বাবা মায়ের কাছে রেখে চলে যান কলকাতায়। সেখানে তার পরিচয় হয় সঞ্জীব খান্নার সাথে, বিয়ে করেন তারা। সঞ্জীবের সংসারে একটি মেয়ের জন্ম দেন ইন্দ্রাণী, তবে কিছুদিন পর তার এই বিয়েটি ভেঙে যায়। থেমে থাকতে চাননি ইন্দ্রাণী এর পরেও। এবার আপনাদেরকে শোনাবো এই পুরো খেলার আর এক বড় গুটি পিটার মুখার্জির কথা। পিটার মুখার্জি তখন বেশ নাম করা মিডিয়া পার্সোনালিটি। 2002 সালের কথা সেটা। রাতের বেলা লাইব্রেরি ক্যাফেতে দেখেন পিটার ইন্দ্রাণীকে, সেখানেই ভালোবেসে ফেলেন। তখন তার সাথে ছিল অন্য আরেকজন নারী, সেই নারীকে ছেড়ে ইন্দ্রাণীর দিকে সমস্ত মনোযোগ দেন পিটার। ইন্দ্রাণীর ব্যাপারে নিজের কাছের লোকদের তিনি খোঁজও নিতে বলেন। এরপর আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি পিটারকে, এক মাসের ভেতরে ইন্দ্রাণীকে বিয়ে করার সিদ্ধান্ত নেন পিটার মুখার্জি। ব্যাপারটা ইন্দ্রাণী মুখার্জির জন্য ছিল বেশ লোভনীয়, তাই না করার কথা ভাবেননি তিনি, আর করেনও নি সেটা। 2002 সালে অনেক গুজবের অবসান ঘটিয়ে ইন্দ্রাণী নিজ থেকে 16 বছর বেশি বয়সী মিডিয়া পার্সোনালিটি পিটার মুখার্জির সাথে সংসার শুরু করেন। বিয়ের সময় পিটারের অধীনস্থ হয়ে কাজ করতেন তিনি, বিয়ের পর ইন্দ্রাণীর ছোট মেয়ে ভিদেহী সব দায়িত্ব পিতা নিয়ে নেন। ভিদেহী ছিল ইন্দ্রাণী ও সঞ্জীব খান্নার মেয়ে। বিয়ের সময় খুব একটা জানাজানি করেননি ইন্দ্রাণী বা পিতার কেউই। কম ঘটাঘুরি সম্পন্ন করা এই বিয়ে বেশ ভালো রকম প্রভাব আনে ইন্দ্রাণী ও পিটার মুখার্জির ব্যক্তিগত এবং পেশাগত জীবনে। পিটারের সমস্ত কাজের অংশ হয়ে দাঁড়ান ইন্দ্রাণী। 2000 সাল থেকে ওরলিন মার্লো বিল্ডিং এ ভাড়া করা ফ্ল্যাটে থাকতেন পিটার। সেটা কিনে নেন তিনি 2002 সালে। নিজেদের ইরাক সার্ভিসেস প্রাইভেট লিমিটেড কোম্পানিটি, যেখানে কাজ করার জন্য কলকাতা থেকে মুম্বাই আসা হয়েছিল ইন্দ্রাণীর, সেটার হেড হিসেবে তিনি কাজ করতে শুরু করেন। একটু একটু করে বেশ সফলতা লাভ করে প্রতিষ্ঠানটি। রিলায়েন্সের সাথে কাজ করতে শুরু করে ইনাক্স, যেটাকে কিনা ইন্দ্রাণী নিজেদের সবচাইতে বড় ক্লায়েন্টের একজন বলে মনে করতেন। কোম্পানি একটু একটু করে উপরের দিকে নিজের জায়গা করে নেওয়ার ফলস্বরূপ 2005 সালে স্টার টিভিতে কৌন বানেগা ক্রোড়পতির মতন জনপ্রিয় শো আবার চালু করার সুযোগ পান চ্যানেলটির তৎকালীন সিইও পিটার মুখার্জি। 2006 সালে শোয়ের হোস্ট অমিতাভ বচ্চন অসুস্থ হয়ে পড়লে অবশ্য শোটা বন্ধ হয়ে যায়। ফলে খুব দ্রুত নিজের কাজ থেকে অবসর নিতে বাধ্য হন পিটার। আর শুরু হয় ইনাক্স নিউজ এবং ইনাক্স মিডিয়ার। 2007 সালে ইনাক্সের চিফ স্ট্র্যাটেজি অফিসার এবং চেয়ারম্যান হন পিটার। তাই খুব বেশি দিন ইন্দ্রাণীকেও দূরে থাকতে হয়নি ইনাক্স থেকে। কিছুদিন পরে সিইও হিসাবে ইনাক্সে যোগ দেন ইন্দ্রাণী। সবকিছু এভাবেই চলছিল এই দম্পতির, অন্তত বাইরের দুনিয়ার সবাই সেটাই জানত। কিন্তু ঘটনার অন্তরালে ঘটে চলেছিল অন্য ঘটনা, আর তার আড়ালে অন্য খেলায় মেতেছিলেন ইন্দ্রাণী। 2006 সালে মেয়েকে পড়াশোনার জন্য নিজের কাছে নিয়ে আসেন ইন্দ্রাণী। ওরলির মার্লো হাউজিং সোসাইটিতে সিনাকে রাখেন ইন্দ্রাণী। সেন্ট জেভিয়ার্সে তাকে ভর্তিও করে দেন। সেখান থেকেই ব্যাচেলার অফ আর্টস শেষ করে সিনা। সিনাকে নিজের বোন পরিচয় দিয়ে বাসায় তোলেন ইন্দ্রাণী। সবকিছু ঠিকঠাকই চলছিল। পড়াশোনা শেষ করে 2009 সালে রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্টে ট্রেনি হিসাবে কাজ করে সিনা। যেমনটা আগেও বলা হয়েছে, এর ভিতরে 2007 সালে পিটার মুখার্জি স্টার ইন্ডিয়ার সিইও পদ থেকে সরে আসে আর ইন্দ্রাণীর সাথে যুক্ত হয়ে INX মিডিয়া নামের একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন। তবে এরপর 2009 সালে নতুন এই কোম্পানিটিকে বিক্রি করে দেন তারা। ইনকে মিডিয়া নেটওয়ার্ক কিনে নেয় পিটার এবং ইন্দ্রাণী মুখার্জির ইনাক্স মিডিয়া এবং নিউজএক্স। ওদিকে সিনার জীবনটাও থেমেছিল না। 2011 সালে জুনে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে মুম্বাই মেট্রো ওয়ানে যোগ দেয় সে। মায়ের সাথে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায় সিনাকে। পরবর্তীতে প্রকাশ পায় সেসবের ছবিও। তবে সেখানে মা নয়, ইন্দ্রাণীকে নিজের বোন হিসেবেই মেনে নিয়েছিল সিনা। আর সবার কাছে ইন্দ্রাণী প্রকাশও করেছিল সেটা। কিন্তু এই পুরো ব্যাপারটায় ঝামেলা তৈরি হয় যখন সৎ বাবা পিটার মুখার্জির ছেলে রাহুলের সাথে সম্পর্কে জড়িয়ে যান সিনা। রাহুল পিটারের আগের ঘরের 2 সন্তানের ভেতরে ছোট ছেলে। বাবার সাথে মুম্বাইয়ে থাকা হতো রাহুলের, সেখান থেকেই ঘনিষ্ঠতা তৈরি হয় সিনা এবং রাহুলের। একই অন্যকে অনেক বেশি ভালোবেসে ফেলে তারা। মায়ের বোন হওয়া সত্ত্বেও সিনাকে মনে ধরে যায় রাহুলের। কথাটা প্রকাশও করেছিল রাহুল, বাধা দেয়নি সিনাও। পরবর্তীতে ভালোবাসা থেকেই রাহুলের কাছে শরৎ হতে চায় সিনা। জানিয়ে তাই সত্য ঘটনা, ইন্দ্রাণী যে আদতে সিনার বোন নয় মা, সেটা রাহুলকে বলে ফেলে সিনা। আর রাহুলও সেটা জানিয়ে দেয় তার বাবাকে। এর পেছনে অবশ্য সিনার সাথে জীবন কাটানোটাই উদ্দেশ্য ছিল, ইন্দ্রাণীকে ছোট করা নয়। কিন্তু তাদের এই সম্পর্ককে মেনে নিতে কষ্ট হয় ইন্দ্রাণীর। মেয়েকে সরাসরি না করে দেন তিনি এই সম্পর্কে জড়াতে। অবশ্য সিনা খুব একটা আমলে নেয়নি মায়ের কথা। বারবার বলার পরেও রাহুলের সাথে সম্পর্ক ছেদ করেনি সে। একটা সময় কথায় কাজ হচ্ছে না দেখে খুব রেগে যান ইন্দ্রাণী। একদিন সামলাতে না পেরে অকথ্য ভাষায় গালিগালাজ করেন ইন্দ্রাণী তার মেয়েকে। আর এই কাজ নিয়মিত করতে থাকেন তিনি। বাধ্য হয়ে পরবর্তীতে সিনা ইন্দ্রাণীর কাছে ইমেল করে নিজের মনের কথা জানিয়ে দেয়। মেইলে সে লেখে, আমি রাহুলের সাথে খুব সুখী আর নিরাপদে আছি। আমাকে যারা ভালোবাসে তাদের জন্য বা আমার মা বাবার জন্য এটাই কি যথেষ্ট নয়? তুমি জীবনে যা করে আনন্দ পেয়েছো সেটাই করেছো, আমারও সেই খুশিটা থাকবো। তাতে তুমি কেন কষ্ট পাচ্ছ? আমি তোমার মেয়ে, তোমার কিছু ব্যাপার আমার ভেতরেও আছে। আমি আমার রাস্তা বেছে নেব আর ভালোই থাকবো। ইন্দ্রাণী অবশ্য এতে থেমে যাননি, ক্রমাগত চেষ্টা করে দিয়েছেন মেয়ে আর রাহুলকে আটকানোর। পিটার মুখার্জি আর রাহুলের কাছে সিনার আসল পরিচয় প্রকাশ পেয়ে গিয়েছিল। তারা জেনে গিয়েছিল সিনা ইন্দ্রাণীর মেয়ে। আর কোনো পথ না পেয়ে রাহুল নিজেই বাবাকে জানায় সিনার আসল সম্পর্কের কথা। তবে প্রথমে সেটা একেবারেই বিশ্বাস করতে চাননি পিটার মুখার্জি। অবশ্য পিটার অনেকটা নিয়মরাজি ছিলেন এই বিয়েতে। একটা সময় ইন্দ্রাণীর চাইতে রাহুল আর সিনা হয়ে পড়েছিল পিটারের সবচেয়ে বেশি ঘনিষ্ঠ। ইন্দ্রাণী ভয় পাচ্ছিলেন পিটার তার সব সম্পত্তি সিনা আর রাহুলের নামে লিখে দেবে। সিনার সাথে খুব একটা সময় কাটাননি ইন্দ্রাণী। এমনকি প্রথম ঘরের সন্তান হিসেবে সিনা যে তার কাছে খানিকটা অপছন্দের একজন ছিল, নিতান্ত বাধ্য হয়েই যে তাকে সিনার দায়িত্ব নিতে হয়েছিল সেটা প্রকাশ পেত ইন্দ্রাণীর সব কর্মকাণ্ডে। সিনা বড় মেয়ে হলেও ইন্দ্রাণীর টান বেশি ছিল সঞ্জীব খান্নার ঘরে জন্ম নেওয়া তার দ্বিতীয় মেয়ের প্রতি। বিদেহীকে সম্পত্তির খানিকটা দিতে রাজি ছিলেন ইন্দ্রাণী। তাতে একটু খুঁতখুঁতানি যে ইন্দ্রাণী মুখার্জির ভেতরে ছিল না তা নয়। তবে আর যাই হোক, নিজের মেয়ের জন্য হাত থেকে পিটারের সম্পত্তি যেতে দিতে রাজি ছিলেন না তিনি। তাই সিনাকে রাহুলের সাথে মিশতে নিষেধ করেন তিনি, একটা সময় পানি গড়ায় পিটার পর্যন্ত। এতদিন পিটার ব্যাপারটা রাহুলের মাধ্যমে জানতেন, এবার পিটারকে পুরো ব্যাপার আর সেটা নিয়ে ইন্দ্রাণীর যে কর্মকাণ্ড সেসব জানায় সিনা। পিটারকে এসএমএস করে সিনা, আমার সাথে ইন্দ্রাণী মুখার্জির সমস্যাটা একেবারেই ব্যক্তিগত। আপনি যেটা করতে পারতেন সেটা হচ্ছে ইন্দ্রাণী মুখার্জিকে বোঝাতে পারতেন যে আমাকে বা রাহুলকে বাজে কথা বলে কোনো লাভ হবে না। আর কোনো কিছুতেই কোনো কাজ হয়নি, প্রতিনিয়ত তিক্ততা বেড়েই চলেছিল কেবল। এর ভেতর অবশ্য পিটার ইন্দ্রাণীকে কিছুই বলেননি, জোরও করেননি কখনো। তিনি চেয়েছিলেন কোনো ঝামেলা না হোক, চেয়েছিলেন সিনা আর রাহুল একে অন্যের সাথে ভালো থাকতে চাইলে সেটাই থাকুক। তবে তাই বলে ইন্দ্রাণীকে এসব ব্যাপারে কোনো চাপ দেননি পিটার মুখার্জি। ইন্দ্রাণীকে ভালোবাসতেন তিনি, তাকে বিশ্বাস করতেন, তাই ভেবেছিলেন আর যেটাই হোক ইন্দ্রাণী দিন শেষে ছেলে মেয়ের ভালোবাসাটাই হয়তো দেখবে। ভুলেও তার সম্পত্তির উপর ইন্দ্রাণীর কোন রকম লোভ আছে তা তিনি ভাবতে পারেননি। ছেলে বা স্ত্রী কারোর ভেতরেই সমস্যা চাচ্ছিলেন না তিনি। তাই তিনি এঙ্গেজমেন্টের পরামর্শ দেন, রাহুলের সাথে এঙ্গেজমেন্টের কথা ঘোষণা করে সিনা। আর সাথে সাথে তেলে বেগুনে জ্বলে ওঠেন ইন্দ্রাণী। সিনার সাথে ইন্দ্রাণীর সম্পর্ক খুব বাজে মন নেয়, মরিয়া হয়ে ওঠেন ইন্দ্রাণী। যে কোনো উপায়ে হোক সিনার কাছ থেকে সম্পত্তি হাত করে নেওয়ার চেষ্টা করেন ইন্দ্রাণী। পুরো ব্যাপারটা যখন ক্রমশ ঘোলাটে হয়ে উঠছে তখন হুট করেই একদিন উধাও হয়ে যায় সিনার। 2011 সালের 1 ডিসেম্বর বন্ধ হয়ে যায় সিনার ফেসবুক অ্যাকাউন্ট। এরপর একটু একটু করে তার মেইল আইডি, ফোন সবকিছু বন্ধ হয়ে যায়। রাহুলের সাথে যোগাযোগ বন্ধ করে দেয় সিনা। তবে সিনার এমন হারিয়ে যাওয়ার গল্পটাকে ইন্দ্রাণী মুখার্জি সবার সামনে উপস্থাপন করেন একেবারেই অন্যরকম ভাবে। সবাইকে তিনি জানান যে সিনা তার পড়াশোনার কাজে যুক্তরাষ্ট্র গিয়েছে। তবে ইন্দ্রাণীর কথা সবাই মেনে নিলেও মানতে চায়নি দুইজন, রাহুল আর সিনার ভাই মিখাইল বোরা। 2012 সালের ফেব্রুয়ারিতে শেষবার দেখা হয় মিখাইলের সিনার সাথে। এরপর থেকে মিখাইলের সাথেও আর কখনো দেখা হয়নি সিনার। মিখাইলকেও আর সবার মতো সিনার বিদেশে যাওয়ার গল্প শোনান ইন্দ্রাণী। সেখানে যে সিনা ভালো আছে, সিনার বিয়ের কথাবার্তা চলছে, সে কাজ করছে, এইসব কথা ইন্দ্রাণী জানান ছেলেকে। পিটারকে সিনার যুক্তরাষ্ট্রে থাকার ছবিও দেখান তিনি। সিনা সেখানে হোলি খেলছে, নানান রকম উৎসব পালন করছে, এমন কিছু ছবি দেখান ইন্দ্রাণী। ফলে পিটার তো বটেই, অন্য কারো কোনো রকম সন্দেহ জাগেনি সিনার ব্যাপারে। এর ভেতরে রাহুল চেষ্টা চালায় সিনার সাথে দেখা করার। সিনার হঠাৎ উধাও হয়ে যাওয়ার পর এখানে সেখানে খোঁজ শুরু করে রাহুল, কিন্তু কোনো লাভ হয়নি। পিটার আর ইন্দ্রাণী দুজনেই রাহুলকে বোঝাচ্ছিলেন সিনাকে ভুলে যেতে। সিনা অন্য কারোর জন্য রাহুলকে ছেড়ে গিয়েছে এমনটাও বোঝানোর চেষ্টা করেছিলেন তারা, কিন্তু তাতে কেবল রাহুলের সন্দেহই বেড়েছে। শেষ পর্যন্ত তারা রাহুলকে জানায় যে সিনা তার মায়ের কথা মেনে নিয়েছে। মায়ের মুখের দিকে তাকিয়ে পিটারকে ছেড়েছে শিনা। আর যাতে এটা নিয়ে রাহুলের মুখোমুখি না হতে হয় সে কারণেই বাইরে চলে গিয়েছে কাউকে না জানিয়ে। তাই এখন যদি রাহুল শিনার সাথে যোগাযোগের চেষ্টা করে সেটা শিনার পক্ষেই কষ্টকর ব্যাপার হবে। মানতে চায়নি রাহুলের মন, হুটহাট করে রাহুল চলে গিয়েছে শিনার বাড়িতে। যদি শিনার দেখা মেলে, নানাভাবে চেষ্টা করেছে বাইরে শিনা কোথায় গিয়েছে সেটা জানার, কিন্তু কিছুতেই কোনো লাভ হয়নি। একটা সময় হতাশ হয়ে হাল ছেড়ে দেয় রাহুল। এবার যে ঘটনাটি বলবো সেটা সবকিছু যে একেবারেই আলাদা। অন্তত পুলিশ কিংবা কারোর কাছে একবারের জন্য মনে হয়নি যে শিনা বোরার উধাও হয়ে যাওয়া আর কোথাও কোনো একটা পোড়া লাশ পাওয়ার ভেতরে কোনো রকম সম্পর্ক থাকতে পারে। 2012 সাল রায়গড় জেলায় একটি পোড়া লাশ পাওয়া যায়। সেখানে কেবল লাশের কিছু হাড় পড়েছিল। আশেপাশের মানুষেরা বাজে গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয় আর তারপর পুলিশের হাতেই সৎকার হয় লাশের। দুঃখজনক হলেও সত্যি, সে সময় লাশের কোন রকম তথ্যই রাখা হয়নি পুলিশের খাতায়। সত্যিটা হয়তো এভাবেই চাপা পড়ে থাকতো, তবু 4 বছর পর পুরনো শিনা বোরাকে নিয়ে কথা ওঠে যখন অস্ত্র সহ পুলিশের হাতে ধরা পড়ে শ্যামভার পিন্টু রামরায়। অবৈধ অস্ত্র রাখার জন্য পুলিশ অফিসার গণেশ দালফি শ্যামকে আটক করে। অস্ত্র নিয়ে পালাচ্ছিল সে সময় শ্যাম, থানায় নিয়ে যাওয়া হয় তাকে। অস্ত্রের ব্যাপারে সত্যি বলানোর জন্য বেশ পিছুনি খায় গাড়ি চালক শ্যাম। মার খেয়ে সে সব সত্যি বলে দেয় আর সেই সাথে বলে দেয় অনেকদিন আগের একটি খুনের ঘটনায় তার জড়িয়ে থাকার কথা। অবশেষে 2-2-4 মেলায় পুলিশ খোঁজ মেলে সেই পোড়া লাশের মালিক, 4 বছর আগে হারিয়ে যাওয়া শিনা বোরার। 2015 সালের 26 আগস্ট সবার কাছে শিনা যে ইন্দ্রাণীর বোন নয়, মেয়ে, এই সত্যিটা প্রকাশ করে শিনার ভাই মিখাইল। পুলিশকে আর খুব বেশি খোঁজাখুঁজিও করতে হয়নি। শ্যাম নিজেই শিনাকে কোথায় হত্যা করেছে, সেই সাথে কারা ছিল আর কোথায় তাকে পোড়ানো হয়েছে সবকিছু দেখিয়ে দেয়। শ্যাম ইন্দ্রাণী আর তার সাবেক স্বামী সঞ্জীব খান্নার নাম জানায় পুলিশকে। তাদের পরিকল্পনা অনুসারেই এমনটা হয়েছে বলে সে জানায়। খুনের আগে ইন্দ্রাণী জায়গা খোঁজা শুরু করে। শেষমেশ লাশ ফেলার জন্য একটা পছন্দসই জায়গা খুঁজে পায় সে। 2012 সালে নিজের স্বামী সঞ্জীব খান্নাকে মুম্বাইয়ে ডেকে নেয় ইন্দ্রাণী। সাবেক স্বামী হওয়া সত্ত্বেও সঞ্জীবের বরাবর টান ছিল ইন্দ্রাণীর প্রতি। সেই সাথে শিনা না থাকলে নিজের মেয়ে ফিদেহির রাস্তা পরিষ্কার হয় এটা ভেবে ইন্দ্রাণী ডাকে ছুটে আসে। 2012 সালের 24 এপ্রিল সঞ্জীব খান্না ওরলির হোটেল হিলটেপে চেক ইন করেন। শিনাকে মারার জন্য আলাদাভাবে একটি ওপেল কোর্সা ভাড়া করেন ইন্দ্রাণী। ওই দিন শিনাকে দেখা করতে বলেন ইন্দ্রাণী। নিজের ভেতরে থাকা সব ধরনের ঝামেলা মিটিয়ে ফেলার জন্য দেখা করতে চান তিনি। প্রথমে রাজি না হলেও একটা সময় মায়ের সাথে দেখা করতে রাজি হয়ে যায় শিনা। 24 তারিখ বিকেলে দেখা হয় মা মেয়ের। শিনার সাথে দেখা করতে যাওয়ার আগে নিজের প্রাক্তন স্বামীর সাথে হোটেলে দেখা করতে যান ইন্দ্রাণী। 1 ঘন্টা পরের কথা, রাহুল সিনাকে বান্দ্রা লিঙ্কিং রোডের ন্যাশনাল কলেজের সামনে নামিয়ে দেয়। ইন্দ্রাণী, সঞ্জীব আর শ্যাম গাড়ি করে তখন দেখা করতে আসে সিনার সাথে। গাড়িতে ইন্দ্রাণী সামনের সিটে শ্যামের সাথে বসেছিল আর পেছনে সিনা আর সঞ্জীব ছিল। বান্দ্রার একটু নির্জন রাস্তায় গাড়িটা চলে গেলে সঞ্জীব খান্না গলা টিপে সিনাকে মেরে ফেলে। তবে গল্পটা এখানেই শেষ হয়নি। সিনার লাশ নিয়ে ওরলির বাড়িতে আসেন ইন্দ্রাণী। সেখানে সিনার দেহটা একটা ব্যাগে ভরে ফেলে, তারপর ব্যাগটাকে গাড়ির পেছনে ট্যাঙ্কে রেখে দেন। এই ঘটনার পর সঞ্জীব নিজের হোটেলে ফিরে যায়। ইন্দ্রাণী বাসাতেই থাকেন আর শ্যাম লাশের সাথে পুরো রাত্রাই গাড়িতে কাটায়। 25 এপ্রিল খুব ভোরবেলায় রায়গড়ের পেন্টেসিলে অবস্থিত গাড়ো গ্রামে চলে যায় তারা তিনজন। রাস্তায় পুলিশ বা অন্য কারোর যাতে কোনো রকম সন্দেহ না হয় সেজন্য সিনাকে সানগ্লাস পরিয়ে মাঝখানের সিটে বসিয়ে রাখে। সিনার এক পাশে বসে সঞ্জীব, অন্য পাশে ইন্দ্রাণী। নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাওয়ার পরে সিনা যে ব্যাগে আছে সেটাকে পেট্রোল দিয়ে ভরে ফেলে ইন্দ্রাণী। এরপর আগুন লাগিয়ে দেওয়া হয় ব্যাগে। সেই আগুন জ্বলতে থাকে যতক্ষণ না সিনার শরীরে চিহ্ন মুছে যায়। আগুন থেমে গেলে স্বস্তির নিঃশ্বাস ফেলে ইন্দ্রাণী, শ্যাম আর সঞ্জীব। মুম্বাইতে ফিরে আসে তারা। পরের দিন কলকাতার দিকে রওনা দেন সঞ্জীব খান্না। 2015 সালের 25 আগস্ট ইন্দ্রাণী মুখার্জিকে শিরা বোরা হত্যা মামলায় গ্রেপ্তার করে পুলিশ। বেশ কিছু চার্জ আসে ইন্দ্রাণীর উপর, 302 হত্যা, 201 গুম এবং 31 সন্ত্রাসী কার্যক্রম ইত্যাদির অভিযোগে পুলিশ কাস্টডিতে নেওয়া হয় তাকে। তবে সবার আগ্রহের কেন্দ্র ছিল শ্যাম আর ইন্দ্রাণী বাদে গাড়িতে থাকা তৃতীয় ব্যক্তিটি, কে ছিল সে? তখন পর্যন্ত উত্তরটা এক ঘোলাটেই ছিল। অনেকে এই হত্যাকে অনার কিলিং বলে মনে করেছিল। রাহুলের সাথে শিরা যাতে বিয়ে না হয় সে কারণেই এমন করেছে ইন্দ্রাণী, এমনটাই তারা ভাবছিল। বিচারের সব সম্পত্তি আত্মসাত করাকেও এই খুনের অন্যতম কারণ হিসেবে মনে করেছিলেন অনেকে। বিশেষ করে নিজের বড় সন্তান শিরার চাইতে বিদেহীর প্রতি বেশি টান ছিল ইন্দ্রাণীর। 2005 থেকে 2008 সালের এক হিসেব মতে নিজের টাকার বেশিরভাগটা ইন্দ্রাণী সিনহাকে নয়, দিয়েছিলেন বিদেহীকে। আর তাই সিনা রাহুলকে বিয়ে করে পিটার মুখার্জির পুরো সম্পত্তি পাবে সেটা মোটেই মেনে নিতে পারছিলেন না ইন্দ্রাণী। তবে কেউ কেউ আবার তৃতীয় ব্যক্তির স্থানে পিটার মুখার্জিকে বসিয়ে ভাবছিলেন টাকার জন্য সিনাকে খুন করতে ইন্দ্রাণীকে সাহায্য করেছিল পিটার। INX বিক্রির সময় যে টাকা পেয়েছিলেন ইন্দ্রাণী এবং পিটার সেগুলো ঝামেলার ভয়ে আত্মীয় স্বজনদের ব্যাংকে ট্রান্সফার করে দেয় তারা। আর এই আত্মীয়দের ভেতর একজন ছিল সিনা। মনে করা হয়েছিল এই টাকা নিয়ে ঝামেলা হওয়ার কারণেই ইন্দ্রাণী আর পিটার মিলে সিনাকে হত্যা করে। অবশ্য এই সময় বারবার নিজের বাবাকে নির্দোষ বলে দাবি করে রাহুল। আর রাহুল যে সত্যি বলছে সেটা CBI আর পুলিশের কাছে পরিষ্কার হয়ে যায় যখন 2015 সালের 26 আগস্ট কলকাতা থেকে গ্রেপ্তার করা হয় সঞ্জীব খান্নাকে। সঞ্জীবের উপর ছিল সেকশন 364 কিডন্যাপিং, 302 হত্যা, 120B ষড়যন্ত্র এবং 201 গুমের অভিযোগে। সঞ্জীব নিজের সব অপরাধ স্বীকার করে নেয়। তবে এর ভেতরে 2015 সালের 19 নভেম্বর সিঙ্গাপুরে শিরা বোরার নামে টাকা ট্রান্সফার এবং এই হত্যার সাথে যুক্ত থাকার সন্দেহে গ্রেপ্তার করা হয় পিটার মুখার্জিকে। শিরা বোরা মার্ডার কেসে স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসেবে লড়েন কবিতা পাটিল এবং ভারত বাদামি। বাদামি জানান কেবল সিনাকেই না, তার ভাই মিখাইলকেও মেরে ফেলার পরিকল্পনা ছিল ইন্দ্রাণীর। তবে সেটা সম্ভব হয়নি, মিখাইল সৌভাগ্যক্রমে বেঁচে যান ইন্দ্রাণীর হাত থেকে। সম্প্রতি 2017 সালে এসে পিটারের পরিবার থেকে জানানো হয়েছে যে পিটার মুখার্জি আর ইন্দ্রাণীর সাথে থাকতে রাজি নন। যদিও ইন্দ্রাণীর গত জন্মদিনে পিটার মুখার্জি জেলে একটি চিঠি পাঠান যেখানে লেখা ছিল এই ঝামেলাগুলো মিটে গেলে আবার তারা একসাথে থাকতে পারবেন বলে আশা করছেন। কিন্তু শেষ পর্যন্ত পিটার মুখার্জির দিক থেকে ইন্দ্রাণীর জন্য ডিভোর্স ছাড়া আর কিছুই বলার নেই বলে জানান তার পরিবার। যদিও এখনো একটু হলেও সন্দেহ রয়ে গিয়েছে শিনা বোরা মার্ডার কেসে পিটার মুখার্জির সংশ্লিষ্টতা নিয়ে। গোয়েন্দাদের পাওয়া তথ্য অনুসারে শিনা তার মায়ের কাছে ক্রমাগত 3BHK ফ্ল্যাটটি যাচ্ছিল। ব্যাপারটা ইন্দ্রাণী পিটার মুখার্জির সাথে আলোচনা করে আর সবকিছু জেনেই পিটার মুখার্জি শিনাকে হত্যার ব্যাপারে সমর্থন জানান। কিন্তু আসলে কি তাই? এক্ষেত্রে বাদামি জানান শিনা হত্যার দিন ইন্দ্রাণী পিটারকে ফোন করেন আর স্বাভাবিকের চাইতে অনেক বেশি সময় ধরে পিটার মুখার্জির সাথে কথা বলেন। আর এই সময় শিনার মৃত্যু সম্পর্কেই জানান তিনি পিটার মুখার্জিকে, এমনটাই দাবি ছিল প্রসিকিউটরের। শুধু তাই নয়, পিটার মুখার্জির সাইন নকল করে ব্যাংক থেকে টাকা তোলার অভিযোগ ওঠে ইন্দ্রাণী মুখার্জির উপর। অবশ্য পিটার মুখার্জি এই পুরো ব্যাপারটার সাথে জড়িত থাকুক বা না থাকুক, ছেলে রাহুল মুখার্জি পুরোটা সময়ই বাবার পক্ষ হয়ে কথা বলেছে এবং সমস্ত দোষ ইন্দ্রাণী মুখার্জির উপরেই চাপিয়ে দিয়েছে। ইন্দ্রাণী মুখার্জি মেয়ে শিনা বোরাকে খুনের অভিযোগে এখনো জেলে আছেন।
এতক্ষণ শুনছিলেন কুয়াশা এক্স ফাইলস, যেখানে শিনা বোরা নামে এক তরুণীর মর্মস্পর্শে মৃত্যুর কাহিনী শুনলাম আমরা এতক্ষণ। আমি জানি অনেকে হয়তো শুনেছেন এই ঘটনাটা, এই ঘটনাটা খুবই হৃদয় বিদারক একটি ঘটনা যেটা প্রায় সবার হৃদয় ছুঁয়ে গেছিল। 15 সালে মাঝামাঝি এক সময় অগস্ট সেপ্টেম্বর হবে আমার যতদূর মনে পড়ছে, সেই সময় হঠাৎ করে শিনা বোরার উধাও হওয়ার রহস্য উদ্ঘাটিত হয় এবং জানা যায় তার মার হাতে সে খুন হয়েছিল। সাড়ে তিন বছর পরে এক প্রভাবশালী নারী যার নাম ইন্দ্রাণী মুখার্জি, তার প্রথম ঘরের সন্তান ছিল সিনা, যাকে খুব নির্মম ভাবে সে নিজ হাতে লোভের কারণে নিজের স্বার্থপরতার জন্য হত্যা করেছেন। এবং এই মামলা চলছে এখনো, জেলে আছেন সিনা মা ইন্দ্রাণী মুখার্জি। আর ঘটে যাওয়া ঘটনা যেহেতু, তাই অনেক মামলা মতো কুয়াশার এক্সাইজের এই ঘটনাও জায়গা করে নিয়েছে। আসুন তাহলে, সময় হয়ে গেছে আমাদের কুয়াশার দ্বিতীয় গল্পে যাবার। আজকের কুয়াশার দ্বিতীয় গল্পটি লিখেছেন ইমরান নিলয়। এখন শুনবেন আজকের গল্পের প্রথম পর্ব, তারপর ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি। আপনার সঙ্গে আছি আমি আর যে শামিন কুয়াশা, আপনি শুনছেন এবিসি রেডিও 89.2 FM। ঘরে ঢুকে চমকে যায় দিন, সবে মাত্র ভার্সিটি থেকে ফিরেছে সে। দরজা দিয়ে ঢুকতে না ঢুকতেই দেখে বসার ঘরে রাফি বসে আছে, ওর খুব কাছের বন্ধু রাফি। সবচেয়ে কাছের বললে ভুল হবে না, সেই ছোটবেলা থেকেই দুজনের বন্ধুত্ব। একসাথে স্কুল ফাঁকে দিয়ে মাঠ ঘাট দাপিয়ে বেরিয়েছে দুজন। স্কুল শেষে কলেজে এসেও সামান্য ফিকে হয়নি দুজনের বন্ধুত্ব। একই সাথে কোনো মেয়ের প্রেমে পড়া থেকে শুরু করে প্রথম সিগারেট খাওয়ার অভিজ্ঞতাও দুজনের একই সাথে। এরপরে যদিও একসাথে থাকাটা ওইভাবে সম্ভব হয়নি, দুজনই একই শহরে থাকলেও দীপ পড়ছে ইঞ্জিনিয়ারিং আর রাফি মেডিকেল। আলাদা আলাদা শিক্ষা প্রতিষ্ঠান কিছুটা হলেও দূরত্ব সৃষ্টি করতে পেরেছে তাদের মাঝে, তবে সেই দূরত্ব মনের নয় এটুকু বলা যায়। কারণ এখনো ওরা সুযোগ পেলেই আড্ডায় মাতে, সন্ধ্যার পর অচেনা ফাঁকা রাস্তা ধরে হেঁটে যায়। সে হাঁটার আবার একটা নিয়ম আছে, না চিনলেও যে রাস্তা এসেছে সে রাস্তায় ফিরতে পারবে না। এরকম অনেক সন্ধ্যা দুজন মিলে রাত করেছে শহরের আনাচে কানাচে। রাফি একটা ম্যাগাজিন পড়ছিল বসে বসে, দীপের সারাতেই মাথা তুলে তাকালো ওর দিকে। ওর চোখগুলো কেমন যেন শুষ্ক, চশমার পুরু কাঁচের উপর দিয়েও তা স্পষ্ট বোঝা যাচ্ছে যেন। ওকে ইশারা করে নিজের রুমের দিকে নিয়ে এগোলো দীপ। রাফিও কিছু না বলে নিঃশব্দে অনুসরণ করলো ওকে। কাঁধের ব্যাগটা মাটিতে রেখেই বিছানায় ধপ করে বসে পড়লো দীপ।
তারপর প্রপোজ করতে গিয়ে রামধমক খেয়ে আসছিস নিশ্চয়ই।
আরে ধর,
তাহলে বল কি কাহিনী। পরশু তো তোর সাথে দেখা হলো, একদিনের মধ্যে কেমন ভ্যাপদা মেরে গেছিস, তারপর আবার বাসায় এসে আমার রুম ছেড়ে ড্রয়িং রুমে গিয়ে বসে আছিস।
আসলে ওই একলা বসে থাকতে একটু ভয় ধরনের করছিল বুঝলি, তাই ভাবলাম বাইরেই থাকি।
বাবা, ছ্যাঁকা খেয়ে মানুষ বিরহে কাতর হয়ে যেতাম, কিন্তু ভূতের ভয়ও যে পায় তাই প্রথম শুনলাম।
বাজে বকিস না তো, সেই কখন থেকে বকবক করেই যাচ্ছে।
ঠিক আছে, নো মোর বাজে বকাবকি, কিন্তু আমাকে তো ফোন করতে পারতি, তাহলে বাইরেই দেখা করতাম। অনেকদিন কেল্লার মোড়ের গরুর চাপ খাওয়া হয় না, ভাবতেই কিরে জল চলে এসেছে।
ফোন করেছিলাম বন্ধ।
ওহো, তাই তো, চার্জ শেষ হয়ে গিয়েছিল, ওটা বদলাতে হবে। কিন্তু তাই বলে বাসায় চলে আসবি, নিশ্চয়ই খুব সিরিয়াস কিছু। আচ্ছা, মেয়েটা কি খুব সুন্দরী ছিল?
হ্যাঁ, অনেক সুন্দর, একদম একদম তোর বউয়ের মতো।
আমাকে চেতানো তো সোজা না বন্ধু। আচ্ছা বল, এবার কি খাইনি?
তুই ফ্রেশ হয়ে আয়, আমিও দুপুরে খাইনি, বাইরে গিয়ে খাই।
এটা ভালো বুদ্ধি, দাঁড়া আমি আড়াই মিনিটের ভেতরেই আসি। খাওয়া দাওয়া তো শেষ, চাও চলে আসছে, এবার ঝেড়ে কাস।
আসলে কাহিনী তেমন কিছু না রে।
তেমন কিছু না মানে, তোকে দেখেই বোঝা যাচ্ছে কিছু একটা নিয়ে ঝামেলায় পড়ে গেছিস।
মানে ব্যাপারটা একটু সিলি বুঝলি, কিভাবে বলবো ঠিক বুঝতে পারছি।
দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই কি আমাকে প্রপোজ করছিস নাকি? শুনেছি ছেলেরা নাকি এভাবে প্রপোজ করে।
তোর মাথা করে, তুই এই ছেলেমেয়ে প্রেম ব্যাপারটা থেকে একটু বেরোবি প্লিজ।
আচ্ছা আচ্ছা, বের হলাম, দাঁড়া বাইরে থেকে দরজাটা আটকে দিই, নাহলে আবার কখন ঢুকে পড়ি। এবার বল কি বলবি।
আজ কলেজে গিয়ে একটা দুঃসংবাদ পেলাম।
আইটেমে ফেল মেরেছিস?
না, আমার এক টিচারের মৃত্যু সংবাদ পেলাম। হামিদুর রহমান স্যার, স্যার আমাদের কমিউনিটি মেডিসিনের কোর্স করাতেন, ভালো মানুষ ধরনের, মেডিকেলের অন্য স্যার ম্যামদের মতন অতটা করা না, স্টুডেন্টদের একেবারে নিজের সন্তানের মতো দেখতেন জানিস। গতকালও স্যারের ক্লাস করেছি আমরা, পাবলিক হেলথ নিয়ে লেকচার দিলেন, আমরা কেউ বুঝতেও পারিনি একদিনের ব্যবধানে মানুষটার মৃত্যু সংবাদ শুনতে হবে।
So sorry to hear. কি হয়েছিল না?
হার্ট অ্যাটাক। স্যারের স্ত্রী মারা গেছেন অনেক আগেই, একমাত্র মেয়ের বিয়েও হয়ে গেছে, তাই তিনি একলাই থাকতেন। বাসার কাজের ছেলেটা সকালে ডাকতে গিয়ে দেখে স্যারের চশমাটা মাটিতে পড়ে আছে, তিনি কাত হয়ে বিছানার এক পাশে পড়ে আছেন, যেন কিছু একটা দেখেছিলেন শেষ মুহূর্তে কিংবা বিছানা থেকে ওঠার চেষ্টা করছিলেন। ছেলেটা গায়ে হাত দিয়ে দেখে শরীর ঠান্ডা হয়ে আছে।
So sad.
হ্যাঁ, মৃত্যু সবসময় বাজে ব্যাপার।
কিন্তু তুই নিশ্চয়ই তো স্যারের মৃত্যু সংবাদের কথা বলার জন্য আসিসনি?
না, আর আসলেও এটা বলতে এত সংকোচ করতাম না রে।
তাহলে আসল ব্যাপারটা হলো,
শোন, ব্যাপারটা আসলেই খুব কেমন জানি আর একটু সেন্সিটিভ, কথাটা আমি শুধু তোকে বলার কথাই ভাবতে পারি। আমার জীবনে অনেক মানুষ, কিন্তু সত্যিকারের মানুষ তো হাতে গোনা।
আচ্ছা বাবা, বুঝেছি, তো তো যা খুশি বল।
আজকে সকালে ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে গেছে, তাড়াহুড়ো করে তৈরি হচ্ছে কলেজের জন্য, এমন সময় হঠাৎ টেবিলের দিকে চোখ গেল, বুঝলি, দেখি টেবিলের উপরে একটা কাগজের টুকরো চাপা দিয়ে রাখা। আমার তাড়া ছিল বলে সেটার দিকে অতটা মনোযোগ দেওয়ার সময় পেলাম না, কলেজে চলে গেলাম। এর কিছুক্ষণ পর যখন স্যারের নিউজটা পেলাম, আমার সবার আগে মনে পড়ে গেল ওই কাগজের টুকরোটার কথা, ওতে ভাঙা ভাঙা অক্ষরে স্যারের নাম লেখা ছিল, আর এখন এই দুঃসংবাদটা পেলাম।
হোয়াট?
হ্যাঁ, এই ব্যাপারটাই অস্বস্তিতে ফেলে দিয়েছে। তাড়াতাড়ি বাসায় ফিরে আবার চেক করলাম, ভাবলাম মনের ভুলও হতে পারে, কিন্তু না, তাতে কাঁচা হাতে লেখা হামিদুর রহমান। তারপর ব্যাপারটা নিয়ে কিছুক্ষণ চিন্তা করলাম একা একা, কিন্তু একটা অস্বস্তি যেন ক্রমেই চেপে ধরছিল আমাকে জানিস, তাই ফোনে না পেয়ে সোজা তোর বাসায় চলে এসেছি আমি।
ভালো করেছিস। কাগজটা কোথায় দেখি?
রাফি চিরকুটের মতো ভাঁজ করে এক টুকরো কাগজ বের করলো, কিছুটা নোংরা ধরনের কাগজটা ভাঁজ খুলতেই দীপ দেখলো তাতে কাঁপা কাঁপা অক্ষরে লেখা হামিদুর রহমান। হাতের লেখাটা ভাঙা ভাঙা, এক অক্ষরের সাথে অন্য অক্ষর মেলেনি ঠিকভাবে, যেন লিখতে না পারা কেউ দেখে দেখে টুকলিফাই করেছে নামটা। কাগজটা চোখের সামনে এনে ভালো করে উল্টে পাল্টে দেখলো দীপ, যদি কিছু বোঝা যায়। না, কিছুই বোঝার কোনো উপায় নেই। এক টুকরো সাধারণ কাগজের উপর নর্মাল বল পয়েন্টে লেখা হয়েছে নামটা, কাগজটা ছেঁড়াও হয়েছে খুব আনাড়ি ভাবে, দেখলে কেউ বুঝতে পারবে না যে সামান্যতম বিশেষত্বহীন এই চিরকুটটাই এখন চিন্তার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে শুধু তার উপরে লেখা নামটির জন্য। কারণ সেখানে যার নামটি লেখা রয়েছেন তিনি মারা গেছেন।
কিন্তু এটা তো টেবিলে আসলো কোথা থেকে?
সেটা জানলে কি আর তোর কাছে আসি? ঘুম থেকে উঠে দেখি কাগজটা, তখন তো পাত্তাই দেয়নি, কিন্তু কলেজে গিয়ে স্যারের খবরটা শুনে।
কিন্তু কে লিখতে পারে? আচ্ছা, তোর বাসার কেউ লিখে রাখিনি তো?
না, বাসায় তো মানুষ বলতে আমি, রঞ্জন, আব্বা, আম্মা, তারা তো স্যারের নামই জানে না, আর জানলেই লিখে আবার টেবিলে রেখে যাবে কেন বল? তাছাড়া আমি দরজা আটকে ঘুমাই, ঘুমিয়ে থাকার সময় বাইরের কেউ ঢোকার চান্স নেই। আজকেও আমি ঘুম থেকে উঠে নিজে দরজা খুললাম, তার আগেই তো টেবিলে কাগজটা পড়েছিল।
কি সব বলছিস, কেউ না লিখলে কি চিরকুটটা বাতাসে ভেসে এলো?
বাতাসে ভেসে আসলে তো ভালোই হতো, অন্তত একটা ব্যাখ্যা তো পাওয়া যেত, তাও আবার এমন একজনের নাম লেখা যে কিনা মারা গেছে।
আচ্ছা, এমন কি হতে পারে রাতের বেলা তুই হয়তো বেখেয়ালে নামটা লিখেছিস, তারপর ভুলে গেছিস? মিসির আলিতে এমন একটা গল্প ছিল না, এত লোক ওই এরকম অবচেতন অবস্থায় নিজেই নিজেকে অন্ধ করে ফেলে, কিন্তু পরে বেমালুম ভুলে যায়। তোর ব্যাপারটাও এমন হতে পারে, পারে না?
আমার মনে হয় না, ওটা খুবই রেয়ার একটা ব্যাপার। তাছাড়া আমার স্পষ্ট মনে আছে ঘুমানোর সময়টার কথা, আমি নিশ্চয়ই ঘুমের ভেতরে উঠে স্যারের নাম লিখবো না।
কিংবা হয়তো অনেক আগে লিখেছিলি, বইয়ের ভাজে ছিল, আজ হঠাৎ কোনো কারণে বইয়ের ফাঁক গলে হয়তো পড়ে গেছে টেবিলে, তুই সেটা দেখে চমকে গেছিস।
কিন্তু আমি এরকম করতে যাব কেন? আর হাতের লেখাটা দেখেছিস তুই? নতুন নতুন লেখা শেখা বাচ্চাদের হাতের লেখার মতো, আমি লিখলেও কি এরকম করে লিখতাম?
কোনো লজিকই পড়ছে না। শোন, তুই টেনশন নিস না, কোনো একভাবে হয়তো ঘটে গেছে ঘটনাটা, পরে হয়তো জানা যাবে। আর এই কথা আবার কাউকে বলতে যাস না, পুলিশই ঝামেলা হতে পারে। আমাদের দেশের পুলিশরা তো আবার কোনো ক্লু ছাড়াই ঝামেলা পাকাতে ওস্তাদ। আর এটা তো ভিকটিমের নাম লেখা ছিল।
তাহলে এখন কি করতে বলছিস?
কিছুই না, এটাকে অতটা পাত্তা দেওয়ার কিছুই নেই। হয়তো একটা গ্রেট কোইনসিডেন্স, এটা কিভাবে হয়েছে সেটা অবশ্য ধরতে পারছি না। শোন, তুই থাকবি তোর মতো, কলেজে যাবি আর আড্ডা,
কিন্তু মনের ভিতরে কেমন একটা খচখচানি।
খচখচানি থাকবেই রে ভাই, থাকুক। রাত হয়ে গেছে, বাসায় গিয়ে এখন একটা লম্বা ঘুম দিয়ে সকাল উঠে দেখবি সব স্বাভাবিক হয়ে গেছে।
পরদিন সন্ধ্যায় বাসা থেকে বের হতে যাবে এমন সময় দীপের ফোনটা বেজে উঠল। মোবাইলের স্ক্রিনে রাফির নামটা দেখেই দীপের মনে পড়লো কালকের কথা। রাফি কি কি সব অদ্ভুত সব কথা বলছিল, ও প্রায় ভুলে গিয়েছিল কালকের ব্যাপারটা। ভেবেছিল সবকিছু হয়তো ঠিকঠাক মতোই চলছে, কিন্তু ফোনে রাফির গলার আওয়াজ শুনে বুঝলো না কিছু একটা গন্ডগোল হয়েছে। অল্পতেই এত ভড়কে যাওয়ার ছেলে না রাফি।
খবর কি বল? আসলে কাল রাতে তোকে একবার ফোন দেওয়া উচিত ছিল, ভুলেই গেছি রে।
কোথায় তুই?
আমি বাসায় বেরোচ্ছিলাম।
জরুরি কোনো কাজে?
আরে না, এমনি। কি ব্যাপার, তোর গলাটা অমন লাগছে কেন? আবার কোনো সমস্যা হয়নি তো?
তুই কি আমার বাসায় একটু আসতে পারবি?
অবশ্যই পারবো। কখন?
যত তাড়াতাড়ি পারিস। একা একা দম বন্ধ লাগছে আমার।
কোনো ঝামেলা হয়েছে?
ফোনে বলতে ইচ্ছা করছে না। তুই আয়, এলেই আমি বলবো।
আমি 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 এক্ষুনি আসছি।
আর শোন শোন, কিছু খাবার নিয়ে আসিস, দুপুরে আমি খাইনি কিছু।
ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি আসছি।
ফোনটা কেটেই দিয়ে বের হয়ে আসি। রাস্তায় নেমেই একটা রিক্সা নেয়। রাফি আগে ওদের পাশের বাসায় থাকতো, এখন কিছুটা দূরে থাকলো, খুব বেশি দূরও না। কিন্তু রাফি বাইরে না এসে ওকে বাসায় যেতে বললো কেন? ওরা সাধারণত দুজনের বাসার মাঝামাঝি একটা মাঠের ধারে আড্ডা দেয়। এসব ভাবতে ভাবতে রাফি বিরক্ত হয়ে সামনের দিকে তাকায়। রিক্সাটা এক জায়গায় দাঁড়িয়ে আছে কতক্ষণ। তাড়াতাড়ির সময় এমনই হয় যে রাস্তায় জীবনেও জ্যাম পড়ে না, সেখানেও ট্রাক ঢুকে যায়। হাজারটা প্রশ্ন ওর মাথার ভিতরে ঘুরঘুর করছে। রাফির গলাটা এত শুকনো লাগলো কেন? ও কালকে বলেছিল ঘুম থেকে উঠে ওর একজন প্রফেসরের নাম লেখে একটা চিরকুট পেয়েছিল টেবিলের ওপর। এর কিছুক্ষণ পরেই প্রফেসরের মৃত্যুর খবর পাওয়া যায়। আপাত দৃষ্টিতে বেশ অদ্ভুত একটা ঘটনা, তবে এটা জানাজানি হলে যতটা না অদ্ভুত থাকবে তার চেয়ে বেশি হবে ঝামেলা। পুলিশ প্রথমেই সন্দেহ করবে রাফিকে, হয়তো থানায়ও নিয়ে যেতে পারে। তেমনই কি কোনো ঝামেলায় পড়লো নাকি রাফি? পুলিশ কি খবর পেয়ে গেছে কোনোভাবে? তাহলে তো বেশ ঝামেলার একটা ব্যাপার হবে। কিন্তু রাফির কথা শুনে মনে হচ্ছে ঘটনা আরও কিছু আছে। মনে হচ্ছিল কোনো কিছুতে ভয় পাচ্ছে সে। না, গিয়েই শুনতে হবে। সে রিক্সাতে থামাতে বলে নেমে হোটেল থেকে কিছু খাবার কিনে নিল।
এসেছিস? আয়, একেবারে আমার রুমে চলে যা।
আঙ্কেল আন্টি বাসায় নেই?
আব্বু মোর তো দাওয়াতে গেছে।
আগে বলতি, সিগারেট নিয়ে আসতাম তাহলে।
সমস্যা নেই, বাসায় আছে। কি এনেছিস?
বিরিয়ানি। এবার বল, ফোনে তোর গলা শুনে তো ভয় পেয়ে গিয়েছিলাম, ভাবলাম পুলিশে ধরলো নাকি।
পুলিশে ধরলে তো ভালোই হতো রে।
মানে
বলছি, একটু দম নে আগে, পানি খাবি?
ঠান্ডা
এই নে, আর এই চিরকুট দুটা দেখ।
হামিদুর রহমান, এটা তোর প্রফেসরের নাম না? কালকে এটাই দেখিয়েছিলে আমাকে।
হ্যাঁ হ্যাঁ,
তাহলে আরেকটা মুকুল মল্লিক। কিন্তু এটা কিসের চিরকুট? মুকুল মল্লিকই বা কে?
দুই চিরকুটের মাঝে কোনো মিল খুঁজে পাচ্ছিস কিনা দেখতো?
হ্যাঁ, তাই তো, দুইটার হাতের লেখা তো একই, ভাঙা ভাঙা, একই মানুষ লিখেছে বোঝা যাচ্ছে।
ইয়েস, আজকে সকালে এই চিরকুটটা পেলাম যথারীতি টেবিলের ওপর। ঘরের দরজাও বন্ধ ছিল, কেউ ঘরে ঢুকে রেখে যাবে এটা সম্ভব না।
মানে
এক্স্যাক্টলি কালকের মতোই, বুঝতেই পারছিস কি পরিমাণ ভয় পেয়ে গিয়েছিলাম। আজকে আমার তেমন ইম্পর্টেন্ট কোনো ক্লাস ছিল না, তাই অনেক বেলা পর্যন্ত ঘুমিয়েছিলাম আমি।
কিন্তু এই মুকুল মল্লিকটাকে কি ব্যাপার, কথা বলিস না যে?
আমার একটা ক্লাসমেট, একটু আগে ওর বাসা থেকে আসলাম। আজ দুপুরে মোটর বাইক অ্যাক্সিডেন্ট করেছিল, হাসপাতালে নেওয়ার আগেই
মারা গেছে।
ছেলেটা ভীষণ ভালো ছিল রে, খুব মিশুক ছিল, কারোর সাথে হাসি ছাড়া কথা বলতে দেখেনি কেউ। ছেলেটা এইভাবে চলে যাবে কেউ ভাবেনি জানিস। কিন্তু এই চিরকুট, এবার কি বলবি, এগুলো কি একেবারেই কাকতালীয় ব্যাপার? প্রতিদিন ঘুম থেকে উঠে টেবিলে একটা করে নাম লেখা চিরকুট পাচ্ছি, যার নাম লেখা সে মারা যাচ্ছে, আর তুই বলছিস সেটা কিছুই না।
শান্ত শান্ত হ, নিশ্চয়ই একটা মীমাংসা করতে পারবো আমরা, তুই আগে খেয়ে নে, আজকে আমি তোর এখানেই থাকবো, দেখি চিরকুটের কাহিনীটা কি।
সেই দিন রাতে দুজন মিলে ব্যাপারটা বোঝার চেষ্টা করেও লাভ হলো না। আদি ভৌতিক ব্যাপারে দুজনের কারোই তেমন বিশ্বাস নেই, নইলে হয়তো একটা ব্যাখ্যা বের হয়ে যেত। চিরকুট দুটি ভালো মতো পরীক্ষা করেও কিচ্ছু পেল না, শুধু দুটো কাগজেই একটা মৃদু ধাতব আঁচড়ের দাগ ছাড়া আর কিছুই মিল পেল না। ওরা ঠিক করলো আজ রাতে ঘুমোবে না, অবশ্য চিরকুট পাওয়া যাবে কিনা তাই বা কে জানে। তবু ব্যাপারটা আর হালকা ভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। রাফির আব্বা আম্মা রাতে চলে এসেছিল, তাদের সাথে রাতের খাওয়া শেষ করে দুজন রাফির ঘরে চলে এলো। ওরা রাত জেগে অন্যের দিনের মতোই গল্প করার চেষ্টা করল, কখনো নিজ মনে মোবাইলে ডুবে গেল, যদিও ঠিক জমল না কোনো কিছুই, কিসের যেন একটা জড়তা, একটা নীরবতা জেগে রইল ওদের সাথে সাথে। একসময় সকাল হল, রাফির আম্মা ওদের নাস্তা খেতে ডাকে। নাস্তার টেবিলে বসে ওরা দুজনই নিজেদের মধ্যে কথা বলতে লাগে, দুজনই মোটামুটি হতাশ। সারা রাত জেগে থেকেও কোনো লাভ হয় না।
সারা রাত জেগে লাভ হলো কি? কিছুই তো হলো না।
সেটাই ভাবছি, নিশ্চয়ই টের পেয়েছে যে আমরা জেগে আছি।
কে টের পাবে?
যে চিরকুটটা রেখেছে তো।
তোর কি ধারণা, তোর পরিচিত একজন মারা যাবে কিছুক্ষণ পর, আর সেই নামটা একজন এসে লিখে যাবে তোর টেবিলে?
তাহলে তোর কি ধারণা ওই চিরকুট বাতাসে ভেসে আসছে?
জানি না আমি, কিছুই মাথায় ঢুকছে না, তবে এমন কিছু যে না সেটা আমি নিশ্চিত।
যাই হোক না কেন, আমি আসলে ব্যাপারটা শেষ চাচ্ছি, আর নিতে পারছি না আমি। ভৌতিক হোক বা না হোক ব্যাপারটা জানা দরকার।
কিন্তু সারা জেগেও তো কিছু পেলাম না। আচ্ছা আসলেই তুই লিখিসনি তো মনের ভুলে?
হ্যাঁ আমি লিখেছিলাম, তারপর গিয়ে ওদেরকে খুন করে এসেছি।
কি ব্যাপার, তোমরা খাচ্ছ না? খাবার টেবিলে বসে এত কথা বলে কেউ? কি রে রাফি, দীপের সাথে ঝগড়া করছিস কেন?
তুমি বুঝবে না মা, এটা ঝগড়া না আলোচনা।
ও বাবা, কি জ্ঞানী জ্ঞানী কথা শিখেছিস তোরা। দীপ, তোমাকে আরেকটা পরোটা দেবো?
না জি, আমার খাওয়া প্রায় শেষ হয়ে গেছে। রাফি আমি উঠলাম রে, তুই শেষ করে চলে আয় তাহলে।
আচ্ছা।
রাস্তার টেবিল থেকে উঠে যাওয়ার একটু পরে রাফির ঘর থেকে তোর নাম ধরে তীক্ষ্ণ স্বরে ডেকে উঠল দীপ। তড়ি ঘড়ি করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, তারপর এক দৌড়ে নিজের রুমে এসে দেখে দীপ বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে আছে, মুখের রক্ত সরে গিয়ে ফ্যাকাশে হয়ে উঠেছে মুখ, হাতে একটা চিরকুট ধরা। রাফিকে দেখে ওর হাতে দিল কাগজটা, আগের দুটো চিরকুটের মতোই একটা কাগজে ভাঙা ভাঙা অক্ষরে লেখা একটা নাম। সেদিকে তাকিয়ে রাফি যেন বিদ্যুৎ সৃষ্টির মতো বিড়বিড় করলো নামটা।
কে? আমার এক জুনিয়র।
আমি কিছুই বুঝতে পারছি না, কি হচ্ছে এসব? নাস্তা করে এসে ঘরে ঢুকতে দেখি টেবিলের উপরে কাগজের টুকরোটা, কাছে এসে দেখি নাম লেখা চিরকুট।
কিন্তু কিভাবে এটা আসলো এখানে? নাস্তা করার সময় আমাদের সামনে দিয়ে নিশ্চয়ই কেউ এই রুমে ঢুকেনি, তাহলে।
কিন্তু কিভাবে আসলো তার থেকে বড় কথা হলো ওই মেয়েটার খুব বিপদ। এর আগে যাদের নামই এসেছে বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেছে, এর বেলাতেও যদি তা হয়
কি করবো তাহলে?
ফোন নাম্বার আছে?
হ্যাঁ আছে,
ফোন দে তাহলে যদি।
কিন্তু
কিন্তুর কিছু নেই, তোর থেকে নোট নিয়েছিল সেটা ফেরত দেওয়ার কথা, ফোন দে।
আচ্ছা আচ্ছা, লেট মি ডায়াল। কিন্তু ফোন ধরলে কি বলবো?
বলবি যেন বাসায় থাকলে না বের হয়, আর বের হয়ে গেলে যেন বাসায় চলে।
হ্যালো হ্যালো তাশফি, কোথায় তুমি? না না তেমন কিছু না। আচ্ছা শোনো, তুমি কাজ করো তো, বাসা চলে যাও। হ্যাঁ আমি আমি আসছি, এসে সব বলবো। তুমি একটা বিপদের মধ্যে আছো। হ্যাঁ হ্যাঁ তুমি বাসে উঠে যাও, আমি আসছি, এসে সব বলবো।
কলেজে যাওয়ার জন্য বের হয়েছিল বুঝলি, আমি বাসে চলে যেতে বলেছি এখনই।
গুড, চল তাহলে। বাসে চিনিস তো?
হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি রেডি হ।
আজকের গল্পের যে প্রথম পর্ব আমরা শুনছিলাম, সেখানে রাফি এবং দীপ খুবই বন্ধুত্ব, যাদের মধ্যে একজন ইঞ্জিনিয়ারিং পড়ছে, একজন ডাক্তারি পড়ছে, স্কুল কলেজ পার হয়ে যাওয়ার পরেও দুজন দুই সাবজেক্ট নিয়ে পড়লো, তারা কখনোই বিচ্ছিন্ন হয়নি, নিজেদের জন্য সবসময় সময় বের করে নিয়েছে। এবং রাফি এবং দীপের বন্ধুত্ব চলছিল খুব ভালোই, কিন্তু অদ্ভুত ঘটনা শুরু হয় তাদের জীবনে। তাদের টেবিলের উপর চিরকুটে নাম পাওয়া যায় এবং যার নাম পাওয়া যায় তারই ঘটে কোনো দুর্ঘটনা। আমি আর কথা বলাচ্ছি না, কিছু বলতেও চাচ্ছি না, আসুন তাহলে সরাসরি চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে, সেখান থেকে আরো কিছু জানতে পারবো আমরা। চলছে কুয়াশা বিচ রেডিও 89.2 FM, সঙ্গে আছি শ্যামি। কিন্তু বিপদ যখন উপস্থিত হয় তখন বোধ হয় শত তাড়াতাড়ি সত্যতা এড়ানো যায় না। রাফি আর দীপ বের হওয়ার ঠিক আগে রাফির ফোনটা বেজে উঠল। কলারের নাম দেখে রাফির ভ্রুজোড়া কুঁচকে উঠল। ফোনের ওপাশ থেকে কি বলা হলো দীপ শুনতে না পেলেও বুঝতে পারলো যে খবরগুলো খুব একটা স্বস্তিদায়ক না। ওপাশের কথা শুনতে শুনতে ধীরে ধীরে যেন রক্ত শূন্য হয়ে যাচ্ছে রাফির মুখ। কোন রকমের হু হ্যাঁ করে আহত ভঙ্গিতে ফোনটা রাখার পর ধীরে ধীরে বিছানার উপর বসে পড়ল রাফি।
কিরে যাবি না, বসে পড়লি যে?
আমার গিয়ে লাভ নেই।
কি বলছিস, কে ফোন করেছিল?
তাশফিয়ার একটা ফ্রেন্ড।
কি বললো?
বললো মেয়েটা সকালে কলেজে যাওয়ার জন্য বের হলেও একটু পরেই বাসায় ব্যাক করে, লিফট নষ্ট হয়ে গেছে বলে সিঁড়ি দিয়ে ওঠার সময় তিনতলা সিঁড়িতে পা পিছলে পড়ে যায়, তারপরে এই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, ICU-তে আছে। কিন্তু ডাক্তাররা কোনো ভরসা দিতে পারছে না, মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে। এখন প্রতিদিন একজন করে মানুষের মৃত্যুর সাক্ষী হব আমি, এটা কেমন অভিশাপ! কিভাবে
ভেঙে পড়িস না, তাতে কোনো সমাধান আসবে না। ব্যাপারটা শুরু তো গতকাল থেকে। আচ্ছা পরশু কি তুই বিশেষ কিছু করেছিলি, মানে এমন কিছু যা প্রতিদিন করিস না?
কই না তো, মনে পড়ছে না। সেদিনও কলেজে গেলাম, ক্লাস করলাম, বললামই তো তোকে হামিদুর রহমান স্যারের ক্লাসও করেছিলাম, বাসায় এসে কিছু ম্যাথসার্ফিং করে শুয়ে পড়লাম, সকালে উঠেই তো প্রথমে চিরকুটটা পেলাম।
আর কিছু নতুন কারোর সাথে পরিচয় হয়েছিল?
না তেমন কিছুই হয়নি।
তাহলে এই চিরকুট গুলো আসলো কিভাবে? বাইরে থেকে কেউ নিশ্চয়ই এসে রেখে যায়নি। আমি ঘরে এসে দেখলাম চিরকুটটা এটা দিয়ে চাপা দেওয়া। আচ্ছা তুই যে চিরকুট গুলো পেয়েছিস ওগুলো কি এমনি পড়েছিল টেবিলের উপর, নাকি কিছু দিয়ে চাপা দেওয়া ছিল?
চাপা দেওয়া ছিল
এই মূর্তিটা দিয়ে?
হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে চাপা দেওয়া ছিল চিরকুট গুলো।
আজকেরটাও এটার নিচে ছিল, কিন্তু এটা কিসের মূর্তি? কই আগে তো তোর ঘরে কখনো দেখিনি।
কিছুদিন আগে দাদার বাড়িতে গিয়েছিলাম, ওখানে স্টোর রুম টাইপের একটা ঘরে অন্ধকারের মধ্যে পড়েছিল, এটা দেখে ভালো লেগেছিল, ভাবলাম নিয়ে আসি। আচ্ছা দাঁড়া দাঁড়া, পরশু কি মনে করে কলেজে যাওয়ার সময় এটাকে সাথে করে নিয়ে গিয়েছিলাম? দেখতেই তো পাচ্ছিস কি ভয়ঙ্কর দর্শন দেখতে। ভেবেছিলাম মর্গে লাশ কাটার সময় কাউকে ভয় দেখানো যাবে, একবার বেরো করেছিলাম পকেট থেকে, তারপর ভুলে ওটা ওখানেই রেখে চলে এসেছি। ঘণ্টাখানেক পর মনে পড়ায় আবার মর্গে গিয়ে ওটাকে নিয়ে আসি। আসলে ব্যাপারটা এত সাধারণ যে ভুলেই গিয়েছিলাম এটার কথা।
ব্যাপারটা যতটা সাধারণ ভেবেছিলি ততটাও না, যদি তৈরি হয়নি।
আমার দাদার বাড়িতে যাচ্ছি আমরা।
হ্যাঁ আর কোথায়?
ট্রাফিক দাদার বাড়িতে ওদের পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। সারা পথ দুজনের প্রায় তেমন কোনো কথাই হয়নি। দীপ অধিকাংশ সময় মূর্তিটাকে নিয়ে কাটিয়েছে। কুচকুচে কালো একটা শিশুর মূর্তি, মোটেও ভয়ঙ্কর কিছু না, অথচ তাকালে একটা ভয়ঙ্কর অনুভূতির জন্ম হয়। মূর্তিটা হাতের তালুর সমান লম্বা, উপরে একটা শিশুর চেহারা, নিচে খুদে একটা শরীর। শিশুটি শান্ত ভঙ্গিতে তাকিয়ে আছে, অথচ এটাই ভীষণ ভীতিকর লাগে, কারণ শিশুটির চোখে এতটা শান্ত দৃষ্টির দেখা মেলে না। বাড়ি থেকে নেমে দীপ বুঝল রাফের দাদার বাড়িটা বেশ আদিম আমাদের হবে। প্রায় ছয় ঘন্টা জার্নি করার পর ওদেরকে যেখানে নামানো হয়েছে সেটা প্রায় পুরনো আমলের মফস্বল একটা এলাকা। গুটি কয়েক দোকান নিয়ে বাস যান। রাফি বলেছে এখান থেকে ভ্যানে করে গ্রামের আরো ভেতরে যেতে হবে। গ্রামের অধিকাংশ বাড়িতেই এখন ইলেকট্রিসিটি আসেনি, তাই চাঁদের আলো ছাড়া রাতের বেলায় অন্ধকারটা বেশ জমাট বেঁধে থাকে। ঢাকা থেকে আসার সময় ওরা খবর দিয়ে এসেছে, তাই বাস থেকে নেমে অপেক্ষা করছে ভ্যানের জন্য। ওদেরকে নেওয়ার জন্য রাফির দাদার বাড়ি থেকে ভ্যান পাঠানোর কথা।
কোথায় তোর ভ্যান? আমি কিভাবে বলবো, এসে পড়বে হয়তো। নাজু চাচাও আসবেন নিশ্চয়ই।
নাজু চাচাটা আবার কি?
ওই দাদার বাড়িতে থাকেন, ছোটবেলা থেকেই তাকে দেখছি, অনেকদিন ধরেই আছেন। চল আমরা একটা টং দোকানে বসি কতক্ষণ, ভ্যান আসলে দেখতে পাবো ওখান থেকে।
চল দেখা যাক তোর নাজু চাচা কতক্ষণে আসে।
চাচা দুটো চা দেন তো। আচ্ছা তোর কি আসলেই মনে হয় ওইসব ঘটনার সাথে এই মূর্তিটার কোনো সম্পর্ক আছে?
আর তো কোনো কিছু মাথায় আসছে না, দেখাই যাক না। নেই চা দুটো নেই।
তাই বলে এরকম আদিভৌতিক একটা ব্যাপার না, ঠিক মিলছে না। কখনো তোকে এরকম অলৌকিক কিছুতে বিশ্বাস করতে দেখেছি বলে মনে পড়ে না। কিন্তু
শোন, যখন আর কোনো উপায় থাকে না, জ্ঞানের দিক দিয়ে তুই নিজের কাছেই অসহায় বোধ করবি, তখন সবকিছুই বিশ্বাসযোগ্য মনে হয়। যাই হোক কাজের কথায় আসি, তোর দাদার বাড়িতে এই মূর্তিটা এলো কোথা থেকে জানিস কিছু?
দাদার বাড়িতে মূর্তি ছাড়াও আরো অনেক আজব আজব বস্তু আছে। দাদার এই বাড়িটা আসলে তার বাবা বানিয়েছিলেন, জমিদার টাইপের কিছু ছিলেন বোধ হয়, কিন্তু যতদূর শুনেছি জাদু টাদুর প্রতি তার বেশ ঝোঁক ছিল, বোধ হয় কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক।
কালো জাদু যে কিভাবে জানি?
এই ব্যাপারটা নিয়ে কথা বলাটা আমাদের বাড়িতে মোটামুটি আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ। বাড়ির দোতলায় এমন কিছু ঘর আছে যেগুলো কখনোই খোলা হয় না। আমি খুব একটা আসি না এখানে, আসবো কিভাবে বল? দিনের বেলাতেও খুব একটা আলো বাতাস ঢুকতে পারে না, সারাক্ষণ একটা ঘুমট বাতাস ভেতরে।
তোর দাদার বাড়িতে থাকে কে?
ছোট কাকু, ছেলেমেয়েরা বাইরে পড়াশোনা করছে, স্ত্রী মারা গেছেন অনেক আগে, একাই থাকে। আর সাথে থাকে নাজু চাচা। এই যে বলতে না বলতেই চাচা হাজির হয়ে গেছে।
নাজু চাচার লোকটা ছোটখাটো গরমে, চেহারা দেখে বয়স আঁচ করা যায় না, তবে চুল দেখে কিছুটা বোঝা যায়। বয়সের সাথে সাথে পাতলা হয়ে আসা চুলগুলো তেল দিয়ে সিদ্ধি করে বেশ যত্নে দুই ভাগ করে শুইয়ে রাখা, চোখ দুটো যেন সবসময় হাসছে। নাজু চাচা এসে কোনখানে তার গাড়ির চাকা পাঙ্কচার হয়ে গিয়েছিল, পয়সাটাকে কিভাবে ছেলে ছেলে পাম্পের দোকানে নিয়ে যাওয়া হলো তার বর্ণনা দিতে লাগলেন। রাফিদের সবটুকু শুনেই ভ্যানে উঠতে হলো। লোকটা হাসি খুশি, বিশেষ করে দীপকে দেখে ভীষণ খুশি হয়েছে। বোঝাই যায় এখানে খুব একটা নতুন কোনো মানুষের দেখা পান না, নতুন কোনো অতিথিও আসে না, তাই বারবার দীপকে নিয়ে আসার জন্য রাফি প্রশংসা করতে লাগলে।
খুবই ভালো করছো বন্ধুকে নিয়ে আসতো, তোমাকে তো আরো আগেই কইছি বন্ধু বান্ধব নিয়ে আইসো, বেড়াইয়া যাও, শোনো নাই।
আরে চাচা এবার তো আসলাম, সামনে না তো আরো আসবো।
সেইটাই ভালো, নিজের গভীরতা মাটিতে না আসলে চলবো কেমনে? আপনার নাম জানি কি বললেন?
আমার নাম দীপ, সমুদ্রে যে থাকে ওই দীপ।
আচ্ছা আচ্ছা, আমাকেও রাফির মতো তুমি করে বলবেন।
অবশ্যই বলবো, তাবাজান গ্রামে থাকার অভ্যাস আছে তো?
তেমন একটা নেই, ছোটবেলা থেকে শহরেই আছি, নানা দাদা কেউ বেঁচে নেই, গ্রামেও যাওয়া হয় না।
তাইলে তো তোমার বেশ কষ্ট হইব, আমাদের গ্রামটা একেবারে অজপাড়াগা, তার উপর যেখানে
কি
না তেমন কিছু না, আমাদের বাড়িটা একটু আগের আমলের। তো
চাচা বাদ দেন তো, ওর খুব একটা সমস্যা হবে না, স্কাউটিং ক্যাম্পিং করে অভ্যাস আছে।
না হইলে তো ভালোই।
আর কতক্ষণ লাগবে?
ওই যে বটগাছ দেখা যায় ওর পরে আর একটু।
আচ্ছা চাচা দেখেন তো এই মূর্তিটা চেনেন কিনা?
এই মূর্তি তোমার কাছে আসলো কই থেকে? এইটা তো স্টোর রুমে ছিল মনে হয়।
হ্যাঁ আমি নিয়ে গিয়েছিলাম আগের বার।
খুবই খারাপ কাজ হয়েছে এইটা, এই বাড়ির ভেতরের জিনিসপত্রে এমনিতেই হাত দেয়া মানা, তার উপরে কোনো কিছু বাইরে নেয়া, না না মোটেও ঠিক হয় নাই। নেয়ার আগে আমারে জিজ্ঞেস করতে পারতা।
সেটাই বিশাল ভুল হয়ে গেছে। কিন্তু এটা সম্পর্কে কি জানেন আপনি?
বেশি কিছু জানি না, দাদা জানলে দেখতাম এই মূর্তিটারে সব সময় সিন্দুকের মধ্যে ঢুকাইয়া রাখতো, মাঝে মাঝে বের কইরা মূর্তিটার সাথে বিড়বিড় কইরা কি জানি বলতেন।
দাদা যান মানে রাফির দাদার বাবা যিনি বাড়িটা বানিয়েছিলেন?
হ, আমি তখন খুব ছোট, আমার বাপে দাদা জানের বাড়ি পাহারা দিত। দাদা জানের তখন শেষ সময়, একদিন সবাইরে ডাইকা কইলেন কেউ যেন উত্তরের ঘরের কোনো কিছুতে হাত না দেয়। এই মূর্তিটারেও আমি উত্তরের ঘরেই দেখছিলাম।
আচ্ছা চাচা দাদা জানের এইসব এই মূর্তি রহস্য এসবের ব্যাপারটা আসলে কি? উনি তো জমিদার ছিলেন আর এই ধরনের কাজগুলো তো পুরোহিতদের ব্যাপার, তা উনি এসব বিষয়ে এত আগ্রহী ছিলেন কেন?
ক্ষমতা।
ক্ষমতা?
হ, ক্ষমতা এমন একটা নেশা যা কেবল বাড়তেই থাকে। টাকা পয়সার ক্ষমতা মিটলে অন্য ধরনের ক্ষমতার নেশা পায়। কিন্তু এইসব নিয়ে আমি আর কথা বলতে পারবো না। ওই যে আমাদের বড় গেটটা দেখা যাইতাছে, চলে আসছি আমরা। আর শোনো, তোমার কাকুর সামনে মূর্তি নিয়ে কোনো কিছু বইল না, উনি খুব রাগ করবেন।
বাড়িটার দেয়ালে দেয়ালে শ্যাওলা জন্য কাঁচি হয়ে গেছে, বাড়ির চারদিকে পাঁচিল দেয়া, আর বাড়ির সামনে মস্ত বড় একটা গেট, সেটা সরিয়ে ভিতরে ঢুকতেই পুরনো আমলের লোহার গেট ক্যাচ ক্যাচ শব্দ তুলে প্রতিবাদ জানায়। যেন বাড়ির সামনে একটা বাগান, অনেক দিনের অযত্ন অবহেলায় অবশ্য এখন কয়েকটি ঝোপঝাড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। বাড়িটার ভিতরে আসলেই অনেক অন্ধকার, সন্ধ্যার আলো তখন প্রায় নিভে এসেছে, কিন্তু বৈদ্যুতিক বাতি সে আলোর অভাব পূরণ করতে পারছে না, তাতে বড় অন্ধকার যেন আরো জমাট বেঁধেছে। অন্ধকার সিঁড়ি দিয়ে ওঠার সময় অভ্যাস না থাকলে বেশ কয়েকবার হোঁচট খেতে হলো দ্বীপে, যদিও শেষ পর্যন্ত সামনে নিয়েছিল। রাফিয়ার দ্বীপকে ওপরের তলায় একটা ঘর দেখিয়ে দিলেন নাজু চাচা। ঘরের ভিতরে ঢুকে ওরা পাখাটা চালিয়ে দিয়ে কাঁধের ব্যাগ নামিয়ে রাখে। একই তো রাতে ঘুমোয়নি, তার উপর সারা দিনে বেশ ধকল গেছে, পারলে এক্ষুনি একটা ঘুম দিয়ে নেয় ওরা।
তোমরা তাইলে ফ্রেশ হইয়া নাও, আমি টেবিলে খাবার দেই।
না চাচা, স্টেশনে নেমে এটা ওটা খেয়ে নিয়েছিলাম, এখন তেমন একটা খিদে নেই, আমরা বরং একটু পরেই খাই।
আচ্ছা আচ্ছা, তোমরা তাইলে রেস্ট করো, আমারে ডাইকা বললেই খাবার দিয়া দিব।
ঠিক আছে চাচা। আচ্ছা ছোট কাকু কোথায়? ওনাকে দেখছি না যে, উনি কি জানেন যে আমরা এখানে আসব?
জানবেন না কেন, কিন্তু ছোট কর্তার শরীরটা ইদানিং বেশি ভালো যায় না, তাই ডাক্তারের কথা মতো আগে আগে শুয়া পড়ে, এতক্ষণে ঘুমাইয়া গেছে মনে হয়।
মাত্র তো সন্ধে হলো, এত তাড়াতাড়ি ঘুম?
শরীর খারাপ তো তাই, তোমরা বরং সকালেই একবারে দেখা করো।
কিন্তু আমাদের যে খুব দরকার ছিল একটা,
কি করবা, আমাকে বলা আছে তাকে না জাগাইতে।
ঠিক আছে দেখি কি করা যায়।
আর শুনো, দোতলায় তোমাকে ঘর ছাড়া আর কোনো ঘরে যেন যায় না, পুরানো বাড়ি, কি দেখতে কি দেখা ফেলাইবা।
কি দেখে ফেলব?
না এমনি কথার কথা আর কি, তবে সাবধানের মাইন নাই।
আর কাকু যদি জেগে আমাদের খোঁজ করেন আমাদের অবশ্যই ডাকবেন।
তোদের এই বাড়িটাকে তো একটা ছোটখাটো প্রাসাদ বলা যায়।
হুম, তা বলা যেতে পারে, কিন্তু আমি ভাবছি অন্য কথা।
কি?
ছোট কাকুকে আগের বারও বেশ সুস্থই রেখে গিয়েছিলাম, হঠাৎ করে কি এমন হলো?
আরে বয়স বাড়লে শরীর প্রতারণা করার চান্স
পেয়েছে। সে যাই হোক, কিন্তু এখন আমরা কি করব? ওই অভিশপ্ত মূর্তিটার চিন্তায় কিছুতেই ভালো লাগছে না রে।
হ্যাঁ, সকাল হওয়ার আগেই কিছু একটা করতে হবে।
কিন্তু আমি ভাবছিলাম ছোট কাকুর সাথে কথা বলে কিছু একটা করব।
অসুস্থ যখন কি আর করা, চলো আমরা নিজেরা একটু ঘুরে আসি।
কোথেকে?
দোতলার অন্য ঘরগুলো থেকে।
কিন্তু নাজু চাচা কি বললো শুনিস নাই? সাবধান করে গেল যেন অন্য ঘরগুলোতে না যাই।
ওনার কাজ সাবধান করা, করেছে, আমাদের কাজ না শোনা, শুনবো না। হ্যাঁ,
কিন্তু যদি আরো ভয়ঙ্কর কিছু ঘটে যায়?
কিছু না করে হাত পা গুটিয়ে বসে থাকতে নিশ্চয়ই আমরা এতদূর আসিনি। তাছাড়া চুপচাপ বসে থাকলে সকালে আরেকজনের নাম আসবে যে অসহায়ের মতো দেখা ছাড়া তখন আর কিচ্ছু করতে পারবি না তখন।
কিন্তু যাবোটা কোথায়?
মূর্তিটা যে ঘরে পেয়েছিলি সেখানেই চল।
ওই ঘরে তো কোনো বাতি নেই, স্টোর রুম একটা, অন্ধকারে চিনব কিনা তাই বাকি জানে। তাছাড়া নাজু চাচা জানতে পারলে রাগ করবে।
আরে আগে তো চল, আর তোর চাচা নিশ্চয়ই নিস্তলায় কোনো কাজে ব্যস্ত।
বেশ চল, মূর্তিটা পকেটে নিয়ে নে।
ঠিকই হাঁচে হাঁচে চিনে নিল ঘরটা। রাফিনা বললে দি বুঝতে পারত না যে এখানে একটা ঘর আছে। করিডোর দিয়ে সরু অন্ধকার একটা প্যাসেজের মধ্যে দিয়ে এগুলে ওই ঘরের দরজা দেখা মেলে। সে দরজার ওপাশে লম্বাটে একটা ঘর, ওরা ফোনের টর্চ জ্বালে। সে আলোয় অন্ধকার আরো চেপে আসে। ওরা অন্ধকারটা চোখে সয়ে আসার জন্য অপেক্ষা করে। ঘর ভর্তি ভ্যাপসা গন্ধের মধ্যে অনেকগুলো টেবল, কাঠের র্যাক, পিতলের ট্রাঙ্ক রাখা আছে।
কি ভয়ানক বাজে দুর্গন্ধ!
ইঁদুর টিঁদুর মরে পড়ে আছে হয়তো, আর এদিকে কেউ আসেও না।
কিন্তু এসব যন্ত্রপাতি দিয়ে তো পর্দাটা করতো নাকি আসলে? আমার তো মনে হচ্ছে শয়তানের পূজা করতো।
কি বলছিস আবল তাবল?
আবল তাবল না, এই যে দেখ মেঝেতেই যে নকশাটা কাটা, এইটাকে বলে শয়তান চক্র। এই চক্রের মাঝখানেই ডাকলে শয়তান নেমে আসে। আমি বিদেশি ছবিতে দেখেছি।
কি বলতেছিস? কি হলো?
একটা ভাইরা আওয়াজ শুনতে পাসনি?
কই না তো,
ভালো করে শোন।
হ্যাঁ তাই তো, একটা মৃত পায়ের আওয়াজ, মনে হচ্ছে এদিকে এগিয়ে আসছে।
একটা নিঃশ্বাসের শব্দ শুনলাম যেন, আমাদেরকে কেউ খুঁজছে।
এই সিন্ধুকের পেছনে এসে চুপচাপ বসে পড়, খবর তার নড়াচড়া করবি না।
একটা বিশাল সিন্ধুকে আড়াল করে ওরা মেঝেতে হাঁটু মেরে বসল। বোটকা গন্ধটা যেন আরো ঘন হয়ে ওদের নাকে চেপে ধরলো, কিন্তু সেদিকে মনোযোগ দেওয়ার সময় পায় না ওরা। অন্ধকারে কি এক ভয়ানক আতঙ্ক এসে চেপে ধরেছে ওদের। একটা পায়ের শব্দ এগিয়ে আসছে এদিকে। বাইরের উজ্জ্বল চাঁদের আলো জানালার ফোকর দিয়ে ভেতরের ঘরে এসে পড়েছে। ভাগ্য ভালো ওরা যেদিকে বসে আছে সেদিকে আলো নেই, আলো পড়েছে উল্টো পাশে, যেদিক দিয়ে এগিয়ে আসছে শব্দ। প্রচণ্ড কারোর এরকম অভিজ্ঞতা না থাকায় একটা ভয়ঙ্কর শীতল অনুভূতি ধীর পায়ে চেপে বসতে থাকে বুকের উপর। প্রচণ্ডের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, অথচ ঢোকেই তো ভয় লাগছে। দেখ একবার ভাবল, যা থাকে কপালে, উঠে দাঁড়িয়ে এক দৌড়ে বের হয়ে যাবে। কিন্তু পরক্ষণে চিন্তাটা বাদ করে দিল। আতঙ্কিত হয়েই শুধুমাত্র মানুষ এ ধরনের সিদ্ধান্ত নেয়। হ্যাঁ, আরো স্পষ্ট হয়ে উঠছে পায়ের শব্দ, সেই সাথে একটা ভারী আর অস্থির নিঃশ্বাস, যেন ভয়ঙ্কর রেগে কিছু খুঁজছে কেউ। ওরা মাথাটা মেঝের দিকে ঠেকিয়ে নিয়ে নিচ দিকে তাকিয়ে থাকে। চাঁদের অস্পষ্ট আলো পড়ছে ওদিকে। একসময় চাঁদের আলো আড়াল করে সামনে এসে দাঁড়ায় এক ছায়া মূর্তি। নিচ থেকে শুধু তার ছায়াটাই চোখে পড়ে।
ঘন কালো একটা ছায়া চুপচাপ দাঁড়িয়ে থাকে। ছায়াটা যেন গভীর মনোযোগের সাথে ঘরের ভেতরটা দেখছে। নিঃশব্দে একে অপরের দিকে তাকায় দীপ রাফি। ছায়া মূর্তিতে আরেকটু সামনে এগিয়ে এসে সুন্দরটা ঘুরলেই ওদের দেখে ফেলবে। দুজনের হার্টবিট এত দ্রুত পড়ছে যে মনে হচ্ছে বুকের ভেতর কেউ ড্রাম পেটাচ্ছে এবং এই শব্দই ওদের অবস্থান ফাঁস করে দেবে। শেষ পর্যন্ত নড়ে উঠল ছায়াটা। ওদের কাছে মনে হয় কয়েক শত বছরের পরে ছায়া মূর্তিটা যেদিক থেকে এসেছিল সেদিকে ফিরে যায়। আরো কিছুক্ষণ ওইভাবে পড়ে থাকে। কতক্ষণ এইভাবে কেটে গেল জানি না ওরা। শেষে যখন নিশ্চিত হয় আর কোনো শব্দ পাওয়া যাচ্ছে না তখন উঠে দাঁড়ায় দুজন।
এখন কি করবো আমরা? এখানে বেশিক্ষণ থাকাটা তো বন্ধু ভালো লাগছে না।
কি করবো মানে? খুঁজবো।
কি খুঁজবো?
মূর্তিটার কোনো বাক্স কিংবা ওইরকম কিছু পাওয়া যায় কিনা।
ওই রকম মানে
যেটার ভেতরে মূর্তিটাকে রেখে যাওয়া যায়। আচ্ছা তুই এটাকে নেওয়ার সময় কি তেমন কিছু মাঝে পেয়েছিলি কিংবা কোনো কিছুতে মোড়ানো?
না না, এটা পড়েছিল।
এইরকমটা তো হওয়ার কথা না।
তোকে দেখে মনে হচ্ছে এসব ব্যাপারে তোর ভালো অভিজ্ঞতা আছে।
আরে অভিজ্ঞতা না, কমন সেন্স। এরকম কোনো কিছু থাকলে সেটাকে আটকে রাখাই স্বাভাবিক। আচ্ছা ওদিকটা দেখ তো, আমি এদিকটা দেখছি।
নেই কিছু এখানে, বললাম না এমনিতেই পড়েছিল।
ওদিকেও কিছু নেই। এখন কি করতে চাস?
এখান থেকে বের হব, খেয়ে একটা ঘুম দিব। কাল রাতেও ঘুমাইনি।
কিন্তু এটা সকালে উঠে কি আরেকটা মৃত্যু খবর শুনতে চাস?
তাই তো, মূর্তিটাকে বরং এখানেই রেখে যাই, সকাল উঠে দেখা যাবে কি করা যায়।
কিন্তু
কিন্তু আবার কি আছে? এটাকে এখানে রেখে যাই, এখানেই তো ছিল। এই যে এই জায়গাটাতে পেয়েছিলাম, এখানে রেখে যাচ্ছি। চল চল, নাজু চাচা খুঁজতে খুঁজতে এখানে চলে আসবে না হলে।
অন্ধকার থেকে নিজেদের ঘরের আলোতে এসে ওদের চোখ মোটামুটি ঝলসে গেল। তারপর ওরা ফ্রেশ হয়ে নিচে এলে নাজু চাচা খাবার বেড়ে দিল। সারাদিনে তেমন কিছু খাওয়া হয়নি বলে ওরা গোপ গ্রাসে গিয়ে শুরু করে।
রান্নাটা তো চমৎকার হয়েছে। কে রান্না করেছে চাচা? আপনি?
এই বাড়িতে পাহারাদের থেকে শুরু করে বাবুর্চি সবই নাজু চাচা। একা হাতেই উনি এই বাড়িটা সামলে রেখেছেন।
থাক থাক, আর কই চাইবো না, খাও আগে। সারাদিন কি না কি খাইছো।
তবে চাচা আপনার রান্নার হাতটা সত্যি অসাধারণ। কোথা থেকে শিখেছেন এই রান্না?
জাহাজে।
জাহাজে?
শোন আমি বলি, চাচা ছোটবেলা থেকে আমাদের সাথে থাকলেও কিশোর বয়সে একবার পালিয়ে গিয়েছিল, জানিস? পালিয়ে গিয়ে একটা লঞ্চে কাজ নেয়, সেখানকার বাবুর্চির অ্যাসিস্ট্যান্ট হিসেবে ছিল কিছুদিন। এটাই হচ্ছে আমার চমৎকার রান্নার সিক্রেট। মা আমাকে বহুবার শুনিয়েছে এই কাহিনী। কি ঠিক আছে না চাচা?
ওইখান থেকে টুকটাক শেখা হয়েছে অনেক কিছুই। এখন আর কথা বলো না, খাও।
আচ্ছা ছোট কাকু কি এখনো ঘুমে?
ওনার গভীর ঘুম, একবারে সকালেই দেখা কইর। তোমাদের দেখা অনেক খুশি হইব।
আচ্ছা চাচা, স্টোর রুমের মতন যে ঘরটা আছে ওইখানে কি আর কেউ যায়?
না, ওইখানে কে যাইব? খায়া দায় মানুষের আর কাজ নাই।
চাচা একটা কথা জিজ্ঞেস করো।
করো করো।
আপনার দাদা যান, মানে আমার দাদার বাবা, উনি কি কালো জাদুর চর্চা করতেন?
জাদু তো জাদুই, জাদুর আবার সাদা কালো কি? তয় একটা জিনিস অবশ্য আছে, কুফরি কালাম। কোরআন শরীফের অক্ষর উল্টা কইরা লেখে শুনছি। কিন্তু তোমরা হঠাৎ এত জাদু টাদু নিয়ে পড়লা কেন?
না কিছু না, এমনি।
খাওয়া শেষে ওরা উপরে এসে শুয়ে পড়ল। বাতি নিভিয়ে দিতে ঘরের একমাত্র জানালাটা দিয়ে এক ঝাঁপ চাঁদের আলো ঘরে ঢুকে পড়ল। দুজনে বেশ ক্লান্ত ছিল বলে খুব একটা কথাবার্তা না বলেই চোখ বুঝল। সারা দিনে বেশ ধকল গেছে, তাছাড়া অভিশপ্ত ভূতুরে মতিটার দুশ্চিন্তা না থাকায় দুজনেই অল্প সময়ের মাঝে গভীর ঘুমে ডুবে গেল। চোখ খুলে দেখলো চারিদিকে দিনের উজ্জ্বল আলো ঝলমল করছে, বেশ ভালো একটা ঘুম হয়েছে। ভাবতে ভাবতে আড়মোড়া দিয়ে উঠে বসলো সে। একটা রাত কোন দিক দিয়ে পার হয়েছে টেরও পেল না। দীপটা এখনো ঘুমোচ্ছে, ঘুমোচ্ছে যখন ঘুমান। অন্যদিন হলে ঠিকই একটা না একটা বাদজামের উপায় বের করা যেত, তবে আজকের কথা আলাদা। বিছানা থেকে উঠে জানালার কাছে গেল রাফি। বাইরে কি সুন্দর একটা দিন ঝকঝক করছে, নিচে গাজুদাদাকে দেখা যাচ্ছে, বাজারের ব্যাগ হাতে ঢুকছে বাড়িতে। সেদিক থেকে চোখ ফিরিয়ে নিতেই একেবারে জমে গেল সে। টেবিলের উপর থেকে শান্ত চোখে তার দিকে তাকিয়ে আছে কালো কুচকুচে একটা শিশু। হ্যাঁ, মূর্তিটা ফিরে এসেছে, তাকে রেখে আসার পরে ফিরে এসেছে সে। একটা বোবা আশঙ্কায় ধীরে ধীরে সেদিকে এগোয় রাফি। যা ভেবেছিল ঠিক তাই, মূর্তিটার নিচে একটা কাগজ চাপা দিল। সে জানে ওখানে একটি নাম লেখা আছে যে কিনা কিছুক্ষণের মধ্যেই মারা যাবে। কাঁপা কাঁপা হাতে রাফি কাগজটি চোখের সামনে তুলে ধরতে একটা অস্ফুট শব্দ বের হয়ে এলো গলা থেকে।
দীপ চৌধুরী, ও মাই গুডনেস, দীপ, এই দীপ, ওঠ, এই দীপ, ওঠ।
কি হয়েছে? শাস্ত্রবাল একটু ঘুমাতেও দিবি না?
আরে ওঠ প্লিজ, এটা দেখ।
কি হয়েছে?
মূর্তিটা টেবিলের উপর এবং আরেকটা চিরকুট।
মূর্তি মানে? ওটা কেন কাল রাতে রেখে এলাম?
ওটা ফিরে এসেছে, সাথে নতুন একটা নাম।
কি দেখি
এখন কি হবে? আমারই আসলে ভুল হয়েছে, তোকে এর মাঝে ঠেকে এনেছি আমি। এটা করাটা মোটে উচিত হয়নি আমার।
এত ভয় পাস না, দেখ আমি এখন ঠিক আছি।
কিন্তু
হ্যাঁ, আমি খুব ভয় পাচ্ছি রে। তুই চিন্তা করে দেখ, এর আগে যাদের নাম এসেছে তারা কেউই জানতো না, কিন্তু এটা আমি জানি। এটা একটা ভালো দিক না?
তুই এর মধ্যে ভালো খুঁজে পাচ্ছিস, আশ্চর্য, পাগল হয়ে গেছিস?
আশাই মানুষকে এই পর্যন্ত নিয়ে এসেছে রে। আচ্ছা বাদ দে, বাদ দে ওসব কথা, শোন আমি তো আছি তোর সাথে, আমরা সতর্ক থাকবো। তাছাড়া এই ঘরে বসে হাই হাই করে তো আর লাভ নেই তেমন একটা, চেষ্টা করেই দেখা যাক না কি হয়।
কিন্তু আমার ভীষণ ভয় লাগছে।
আমারও রে। আগে চল নিচে যাই, তোর কাকার সাথে একটু কথা বলা দরকার, ভদ্রলোক আমাদের সাহায্য করতে পারেন।
দ্বিতীয় পর্ব শেষ হলো। অসম্ভব টান টান উত্তেজনা বিরাজ করছে এবং কাহিনীতে একটা অদ্ভুত কালো পুতুল, যে পুতুল একটা বাচ্চা একটি ছোট্ট শিশুর কালো একটি পুতুল, যেটি রাফির ছিল, রাফির দাদা বাড়ি থেকে সংগ্রহ করা হয়েছিল। চলো তাহলে আজকে আমরা গল্পের শেষ পর্বে চলে যাই, যেখানে এই কালো বাচ্চা মূর্তির রহস্য উদ্ঘাটিত হবে। আপনি শুনছেন কুয়াশা, এবিসি রেডিও 89.2 FM, আপনার সঙ্গে আছি আমি শানি। ওদের নামটি দেখে নাজুকাকা হাসি মুখে এগিয়ে এলেন। ওরা চেষ্টা করে মুখে হাসি ফোটাতে পারল না, তিনি সেটা খেয়াল করলেন না, বললেন নাস্তা করে নিতে। রাফির কাকা উঠেছে, ওরা নিঃশব্দে নাস্তা সারল। নাস্তা বলতে পরোটা ভাজি নাড়াচাড়ি করে উঠে দাঁড়াল। কাকা থাকে নিচতলাতে একটা ঘরে, দাদু চাচা পিছু পিছু সেদিকে এগুলো রাফি, আর ওকে অনুসরণ করল দীপ।
ছোট কাকু, আপনি এত শুকিয়ে গেছেন কেন?
বয়স হচ্ছে না,
বয়স হলে অনেক আশেপাশে রোগ হয়। তোরা কখন এসেছিস?
সন্ধ্যায় এসেছি। নাজু চাচা বললেন আপনি ঘুমাচ্ছেন, ডাক্তার নাকি বলেছে, তাই আর আসেনি এদিকে।
বয়স হয়েছে।
কি এমন হয়েছে আপনার? কাকু, এটা হলো আমার বন্ধু দীপ।
কেমন আছো?
এই তো ভালো। শুনেছি আপনি এক সময় নাকি খুব ভালো শিকারী ছিলেন।
হ্যাঁ, ওই আর কি। তা তোমরা কি বেড়াতে এসেছ?
আসলে কাকু, একটা ঝামেলা হয়ে গেছে। এই যে এই মূর্তিটা, গতবার এখান থেকে যাওয়ার সময় আমি এই মূর্তিটা নিয়ে গিয়েছিলাম ঢাকায়, কিন্তু দুই দিন আগে থেকে ভয়ঙ্কর সব ঘটনা ঘটে চলেছে। প্রতি সকালে এর নিচে একটা চিরকুট চাপা দেওয়া থাকে।
চিরকুট?
হ্যাঁ, চিরকুট। আর যার যার নাম লেখা ছিল সেখানে, সবাই কোনো না কোনোভাবে মারা গিয়েছে। তাই আমরা আপনার কাছে এসেছি, আপনি যদি কিছু জানেন।
এটা তো দাদাজনের মূর্তি। উনি বলতেন এটা মৃত্যু ডেকে আনে, যত সব বুঝ রোগী। আমি বলবো এটা এটা ফেলে দাও, ফেলে দাও কোথাও।
কাল রাতে চেষ্টা করেছিলাম কাকু, কিন্তু সকালে এটা ফিরে এসেছে। এবার চিরকুটে ছিল।
এই সমস্ত জাদুটাদুর ব্যাপারে আমি কোনো কিছু শুনতে চাই না। তোমরা শিক্ষিত ছেলে হয়েও,
কিন্তু চাচা আমিও সাক্ষী, এটা আসলেই
কি একটা পাথরের মূর্তি বসে বসে মানুষ মেরে ফেলছে। মারার আগে মেসেজ করে জানিয়ে দিচ্ছে কাকে মারবে।
কিন্তু কাকু,
আমার আমার সামনে থেকে যাও তো, আমার দুপুরের খাবারের সময় হয়ে গেছে, যাও।
কিন্তু আপনি,
আরে কোনো কথা না, নাজু এদের নিয়ে যাও এখান থেকে।
আসো তোমরা, ডাক্তার উনারে উত্তেজিত হইতে না করছেন, চলো।
ওরা বুঝলো ছোট কাকু খেপে গিয়েছে, তাই এত বড় বিপদের মুখোমুখি দাঁড়িয়েও আর কিছু বলার মতো পেল না। নিঃশব্দে দোতলায় উঠে এলো, রাগে অপমানের হাতে কাঁদতে ইচ্ছে করছে। জীবনে কখনো এত অসহায় বোধ করেনি সে। ছোট কাকু সবসময় ওকে ভীষণ স্নেহ করতে। সে একবার ভাবলো মাকে ফোন করে সব খুলে বলবে, কিন্তু মাকে ভয় পাইয়ে দিতে ইচ্ছে করলো না। মা ওকে ঢাকায় ফিরতে বললেন। এদিকে দ্বীপের এই অবস্থা, নিজেদের ঘরে চুপ করে বসেছিল ওরা দুজনেই, ভাবছে এখন দ্বীপও বেশ ভয় পেয়ে গেছে বোঝা যায়। হঠাৎ পায়রা উঠছে, মাথা উঁচু করে দেখলে ছোট কাকু এসেছে ঘরে। এসে একটা কাগজের টুকু চট করে ওদের বালিশের নিচে রেখে নিচে নেমে গেল। ঘটনার দ্রুততায় ওরা এত অবাক হলো যে কিছু বলার সুযোগও পেল না। উনি নেমে যাবার পর কাগজের টুকরোটা বের করে আনতেই দেখল তাতে একটা ঠিকানা লেখা, রমানাথ রায়, সাধন ঔষধালয়, কালীগঞ্জ বাজার। কিছু না বুঝলেও এটা ওরা ঠিকই বোঝে যে ছোট কাকু ওদেরকে সেখানে যেতে বলছে। এবং একা ওরা আর দেরি না করে বিকেলে নরম রোদ গায়ে মেখে বেরিয়ে আসে বাড়ি থেকে। কালীগঞ্জ হচ্ছে এই গ্রামের নাম, বাজারটিও কাছে, হেঁটেই যাওয়া যায়।
কথা বলি, তোর ছোট কাকুকে না আমার মোটেই ভালো লাগেনি।
আমিও বুঝতে পারছি না রে, কিছু একটা গন্ডগোল হয়েছে তার মাঝে।
গন্ডগোল না কচু, আমার ধারণা উনি এই মূর্তির সাথে জড়িত। উনি হয়তো এখন দাদার ফেলে যাওয়া কালো জাদু চর্চা করছেন।
কি বলছিস?
ঠিকই বলেছি। আমাদের সাথে কথা বলার সময় চোখে দৃষ্টি দেখেছিস, কেমন কুঁকুতে চোখে তাকাচ্ছিল।
আমিও খেয়াল করেছি ব্যাপারটা।
শোন, আমার ধারণা সামহাও উনি তোকে মূর্তিটা নিতে বাধ্য করেছিল।
তাতে ওনার কি লাভ? বাজারে তো আসলাম, কিন্তু এই ঠিকানাটা যে কোথায়?
লাভ নিশ্চয়ই আছে রে, হয়তো পারিবারিক সম্পত্তির দখল নিতে।
বাদ দে তো এখন, এসব নিয়ে আমরা পরে কথা বলতে পারবো। ওই যে দেখ সাইনবোর্ডটা, এটাই না? চল ভিতরে গিয়ে দেখা যাক তিনি আমাদের এখানে কেন পাঠালেন।
রমানাথ লোকটার অধিকাংশ চুলই পড়ে গেছে, হুইল চেয়ারে করে চলাফেরা করে। বয়স মাঝারি, ছোট কাকুর মতোই প্রায়। চারদিকের দেয়ালে তাকে তাকে সাজানো ছোট 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 শিশি দেখে বোঝাই যায় তিনি একজন হোমিওপ্যাথি ডাক্তার। ছোট কাকু এর কাছে কেন পাঠালো বুঝতে পারল না ওরা। এই গরমে ভদ্রলোকের গায়ে একটা পাতলা চাদর গায়ে দেয়া, ওদেরকে দেখিয়ে আন্তরিক ভঙ্গিতে হেসে বসতে বললেন।
আপনি রমানাথ রায়?
হ্যাঁ আমি। বলো তোমাদের কি উপকার করতে পারি? রোগী কি সাথে এনেছ?
না, মানে আপনার ঠিকানাটা ছোট কাকু দিয়ে পাঠালেন।
ছোট কাকু?
শরীফউদ্দিন ভুঁইয়া।
ও আচ্ছা, শরীফ তোমাদের কাকা হয়?
আমার কাকা, ও আমার বন্ধু, আমরা ঢাকায় থাকি।
ও আচ্ছা, তা শরীফ আছে কেমন? অনেকদিন ওর সাথে দেখা টাকা হয় না। ও কি বাড়ি থেকে বেরোয় চলো নাকি? দেখতেই তো পাচ্ছ, অনেকদিন ধরে এই হুইল চেয়ারটাই সাথী আমার। তা বলো কেন পাঠিয়েছে সে তোমাদের?
আমরাও ঠিক জানি না, তবে কাকু বোধহয় ভেবেছে। এই যে, আপনি হয়তো এটা সম্পর্কে কিছু বলতে পারবেন।
সে কি, এই মূর্তি তোমার কাছে এলো কিভাবে?
আপনাকে সব বলবো, আপাতত আমাদের একটু সাহায্য করুন, আমাদের সামনে অনেক বিপদ।
এখন আমি হোমিওপ্যাথি করলেও একসময় তন্ত্রমন্ত্র নিয়ে খুবই আগ্রহী ছিলাম, এখনো আছি, তবে আগের চেয়ে কম। তখন শরীফই আমাকে এই মূর্তিটা দেখিয়েছিল, এটার বিরাট ইতিহাস আছে। তবে সংক্ষেপে এটুকু জেনে রাখো যে এটা হচ্ছে শয়তানের এক প্রকার অবতার। কেউ যদি কালো জাদু সাধনা করে শয়তানকে সন্তুষ্ট করতে পারে, তাহলে এই মূর্তি জাগ্রত হয়, তখন সে আশেপাশের আত্মা দখল করে কালক্রমে আরো শক্তিশালী হয়ে ওঠে। তখন এর দ্বারা চাইলেই অনেক কিছু করানো সম্ভব।
মানে অনেকটা ফোন চার্জ দেওয়ার মতো, একবার চার্জারে লাগালে সে নিজে নিজেই চার্জ নিতে থাকে।
অনেকটা তাই, কিন্তু এটাকে পেলে কোথায়? এটা তো খুবই বিপজ্জনক।
ভুলটা আসলে আমারই, আমি এটাকে ভুল করে ঢাকায় নিয়ে গিয়েছিলাম। তারপর গত তিন দিনে তিনজন মারা গেছে, প্রতিবারই আগে আগে এই মূর্তির নিচে তাদের নাম লেখা চিরকুট পাওয়া গেছে। আমরা কাল এটাকে স্টোর রুমে রেখেও এসেছিলাম, কিন্তু আজ সকালে আবার ফিরে এসেছে। এবার কাগজে লেখা ছিল দ্বীপের নাম।
তার মানে এটা তো এখন জাগ্রত, কিন্তু এভাবে তো এটাকে দূর করা সম্ভব না। নদীতে ফেলে দিলেও এ ফিরে আসবে।
তাহলে উপায়?
উপায় অবশ্য একটা আছে, কিন্তু তার আগে তোমাকে অনিষ্টের হাত থেকে বাঁচানোর জন্য একটা ব্যবস্থা। এই যে, এই আংটিটা সাথে রাখবো। কিন্তু একটা কথা, সন্ধ্যার আগেই এটি বন্দী করতে না পারলে ওই ভবিতব্য মৃত্যু ঠেকানোর ক্ষমতা কারো। তোমাদের সময় আছে শুধু সূর্যাস্ত পর্যন্ত।
ওরা যখন রমানাথের হোমিওপ্যাথির চেম্বার থেকে বের হলো, বিকেলটা তখন প্রায় ফুরোতে বসেছে। দ্রুত হেঁটে ওরা বাড়িতে প্রবেশ করলো। ভেবেছিল নাজু জাতে হয়তো জেরা করবেন কোথায় গিয়েছিল, কিন্তু কারও কি দেখতে পেল না। ছোট কাকুর ঘরের দরজাও বন্ধ। এত বড় একটা বিপদের মুখোমুখি দাঁড়িয়ে নিজেদের ভীষণ একা আর অসহায় লাগে। এদিকে সময় দ্রুত ফুরিয়ে আসছে। রমানাথ বলেছে একটা সিন্ধুকের ভেতর ছয় শিখের একটা সোনার খাঁচা আছে, সেই খাঁচার ভেতর ঢুকিয়ে খাঁচার দরজা আটকালেই শুধু এটাকে থামানো যাবে। ওরা ঠিক করলো ছোট কাকুকে ডেকে সময় নষ্ট করবে না, তার চেয়ে বরং স্টোর রুমে গিয়ে খাঁচাটা খুঁজে বের করা দরকার। তাই ধীরে ধীরে হাঁচড়ে হাঁচড়ে অন্ধকারে এগিয়ে যায় উত্তর দিকে ঘরের দিকে। এবার আর আগের মতো ভয় করছে না কেন যেন। বড় বিপদ বোধহয় মানুষকে ভয় জল কমিয়ে দেয়।
কিছুই তো নেই এখানে।
ভালো করে খুঁজে দেখ, সবগুলো সিন্ধুক খুলে দেখতে হবে। একটা খাঁচা তো আর ছোটখাটো কিছু না, ঠিকই পেয়ে যাব। তুই বড় সিন্ধুকটা তো দেখেছিস?
এটা খুলছে না তো, বাকি সবকটা তো দেখেছি। নেই,
এখানে একটা ছোট্ট শাবলের মতন আছে, ওটা নিয়ে আসছি দাঁড়া। ভীষণ টাইট, তুই হাত লাগা তো, একা বড় সম্ভব না।
হ্যাঁ ভীষণ শক্ত রে,
নড়ছে মনে হয়, নড়ছে মনে হয়। আরেকটু চাপ বাড়া, আরেকটু।
ওই নিশ্চয়ই তোর মনের
খুলেছে তো,
কিন্তু ভেতরটা তো ফাঁকা।
কই দেখি, ভালো করে দেখ।
হ্যাঁ তাই তো,
এখানেও নেই। হ্যাঁ দীপু, দীপু
শুনতে পাচ্ছিস?
হ্যাঁ তাই তো, কাকের মতো
এদিকে এগিয়ে আসছে, এগিয়ে আসছে এদিকে।
করবি ওরা বুঝে ওঠার আগেই শব্দটা দরজা অব্দি পৌঁছে দেয়। দরজার কাছে এসে এক মুহূর্তের জন্য থেমে যায়। দরজার নিচ থেকে একটা ছায়া এসে উঠে যায়। দুজনেই যেন জমে গেছে, কালকের মতো লুকিয়ে পড়ার কথাটা মাথায় এলো না ওদের, কিংবা সে সুযোগও হলো না। দেখে মনে হয় নিঃশ্বাস নিতেও ভুলে গেছে। তখনই বিকট ক্যাঁচ ক্যাঁচ শব্দ তুলে টক করে খুলে যায় দরজাটা। পুরো খোলা দরজায় জমা অন্ধকারটা থেকে তাকিয়ে থাকে। অন্ধকারটা কেটে গিয়ে সেখানে কালো আলখেল না পড়া একটা ছায়া মুখের আদর স্পষ্ট হতে থাকে। হাতে কি ওটা? ত্রিশূল?
খুব অবাক হয়ে গেছ তাই না? কি ঘুরতাছ? এই খাতা খুঁজোস নাকি? তাতে অবতার রে বন্দি করতে পারো।
আমি তো কিছুই বুঝতে পারছি না চাচা।
বুঝবি কিভাবে? আমিও বুঝতে পারিনি কেন আমাগো বাড়িঘর জ্বালাইয়া সবকিছু কায়রা নেয়ার পরও আমার বাবা দাদা দানের কুলামি করছে। কতটা অসহায় হইলে! বাদ দে সেসব কথা। এরপর একদিন বাড়ি থেকে পালাইয়া গেলাম। তাহাতে তাহাতে বাবুর্চির কাজ করি, তাহাতে কত রকমের মানুষ। এর মধ্যে একদিন এক তান্ত্রিক গুরুর লগে দেখা, তিনি সব শুনলেন, কইলেন ফিরা যাইতে। বললেন না ফিরলে প্রতিশোধ নিব কিভাবে? তিনি ছিলেন শয়তানের সাধক, আমারে শিষ্য কইরা নিলেন। ফিরে আইলাম, আমিও কোলামি শুরু করলাম। দলে দলে দলটা ছিল সাধনা, সাধনার জন্য যোগাযোগ মন্ত্র একটা বিরাট ঝামেলার ব্যাপার। আমার জন্য সেইটা ছিল না। দাদা জানি সবকিছু সাজাইয়া গুছাইয়া রাইখা গেছেন।
ছোট কাকু তাহলে অস্তা ওটাও
ঠিকই দর্শোষ। তারে দাদু দোনা কইরা রাখা, তার নিজের ইচ্ছা অনিচ্ছা বলতে এমন আর কিছুই নাই। সে তোলে আমার ইশারায় একজন বিবস্ত পুতুল।
কিন্তু এই মূর্তি,
এই মূর্তিকে সাধনার মাধ্যমে আমি জাগাইয়া তুলছি। এরপর তোরে দিয়া নিয়ে গেছি ঢাকায়।
ভাবছিলাম তোর পরিবারের সবাই রে একে একে মারব,
কিন্তু এর আগে তুই বুঝা ফেললি। তুই যাইনি সোজা এখানে। তোর মৃত্যু বোধ হয় এইভাবেই ঠিক করা আমার হাতে। এখন এই পবিত্র ত্রিশূল দিয়া তোদের মাইরা সেই রক্তেই আমি অবতার রে আরো জীবন্ত কইরা তুলব। তারপর পাবো অসামান্য ক্ষমতা, তখন তোদের পুরো বংশকে নির্বংশ করা যায়।
কিন্তু একজনের পাপের জন্য আপনি অন্যজনকে শাস্তি?
শাস্তি এইভাবেই কাজ করে, রক্ত যেমন বয়া চলে তেমনি বয়া চলে শাস্তিও। এইটাই দুনিয়ার নিয়ম নীতি। আজকে এই ত্রিশূল রক্তে ভিজাইয়া আবারও সেই নিয়ম সত্য হিসাবে দাঁড় করামু। পূর্বপুরুষের পাপ বড় কঠিন পাপ।
রাফিয়ার দ্বীপের মনে হচ্ছে ওরা যেন কোনো ভয়ঙ্কর দুঃস্বপ্নের সামনে এসে দাঁড়িয়ে আছে। কিন্তু বাইরের কমে আসা আলোয় কয়েকটি নেড়ে ফেরা পাখির ডাক ওদের মনে করিয়ে দেয় সময়ের কথা। ওদের মনে পড়ে রমানাথের কথা, সন্ধির আগে একে বন্দি করতে না পারলে ওই ভবিতব্য মৃত্যু ঠেকানোর ক্ষমতা কারোর নেই। তোমাদের সময় আছে শুধু সূর্যাস্ত পর্যন্ত, কিন্তু সূর্যাস্ত এখন সময়ের ব্যাপার মাত্র, সূর্যাস্ত তো পরের কথা। এখন কিন্তু জীবনটাই তো চলে যাচ্ছে এক খুনি পিশাচের হাতে। ওই তো এগিয়ে আসছে পিশাচটা, হাতে একটা ত্রিশূল, কুতকুতে চোখ ভরা শয়তানি, ধীরে ধীরে এগোচ্ছে সে। রাফিয়ার দ্বীপের এই আটকে পড়া ছটফটানিটুকু পুরোপুরি উপভোগ করতে যায়। এদিকে ওদের পা দুটো যেন পাথরের মতো ভারী হয়ে গেছে, মোটেও নড়াচড়া করতে পারছে না। শয়তান তান্ত্রিকের চোখের উপর থেকে সরাতে পারছে না চোখ। ধীর পায়ে এগিয়ে আসছে শীতল হিমচ মৃত্যু। কিন্তু হঠাৎ থেমে গেল পিশাচটা। কোনো কিছু বুঝে ওঠার আগেই দ্রুত বুক থুবড়ে পড়ল, হাত থেকে ছিটকে পড়ল সোনার খাঁচাটা।
আমি জানতাম শয়তানটা আজকে মোক্ষম আঘাত করতে চাইবে, তাই প্রস্তুত হয়েছিলাম।
কিন্তু সকালে তো
ওকে কিছু বুঝতে দেয়নি, আমাকে হাতে পুতুল করে রেখেছিল অনেকদিন থেকে। বুঝে ফেললে এই সুযোগটা পেতাম না।
আমরা ভেবেছি
বাচ্চা রমানাথ কি বললো,
মূর্তিটাকে ছয় শিখের একটা সোনার খাঁচার মধ্যে ভরতে হবে, শুধুমাত্র তাহলেই ওটা আটকা পড়বে।
না, নাজুর হাতে ধরা ওই খাঁচাটা?
হ্যাঁ ওই খাঁচাটাই তো।
রাফি জলদি খাঁচাটা দে, সময় বেশি নেই।
হ্যাঁ এই যে মূর্তিটা তাড়াতাড়ি ভেতরে ঢুকিয়ে ফেল। এখনো সূর্যের আলো দেখা যাচ্ছে, তার মানে কাজ হয়েছে।
কিন্তু নাজু চাচা,
এতক্ষণে রাফের খেয়াল হলো যাকে সে নাজু চাচা নামে ডাকত সেই লোকটাই মেঝেতে পড়ে আছে, ওষার কোনো চেষ্টাই করছে না। ভালো করে খেয়াল করতে দেখলো তার মাথার পেছনে ছোট কাকুর করে আঘাতে টাল সামলাতে না পেরে পড়ে গিয়েছিল আচমকা, আর পড়বিত পর একেবারে ত্রিশুলদার উপর বুকে গেঁথে আছে ভয়ানক দর্শন অর্চনা। মেঝেতে একটা সরু রক্তের স্রোত এগিয়ে যাচ্ছে মেঝেতে নামিয়ে রাখা সোনার খাঁচাটির দিকে। তারা তারই খাঁচাটি তুলে বেরিয়েছে, অনেক ক্ষতি হয়েছে আর কোনো অমঙ্গল যায় না। সে নিখোঁজ হয়ে পড়ে থাকা লোকটার প্রতি না যাই তো একটা মায়া অনুভব করে রাখে, কেমন যেন একটা ঘৃণা মিশানো দুঃখ দলা পাখি উঠে বুকের কাছে যায়। এরপর রাফিরা ছোট কাকুকে নিয়েই ঢাকায় চলে আসে, ফেরার আগে রমানাথ রায়কে ধন্যবাদ দিয়ে আসতে ভুলে না। ঢাকায় আসার পর সবসময় ঠিক করা হয় ছোট কাকু এখন থেকে ওদের সাথেই থাকবে, বাড়িতে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে রাফির বাবা, তবে তার আগে স্টোর রুমের সব কিছু ধ্বংস করে দেওয়া হবে। কে জানে ভয়ঙ্কর কোনো হাতে পড়লে আবার কি দুর্যোগ নেমে আসে পৃথিবীতে। মৃত্যু ছায়া তো সবার মাথার উপরেই থাকে, তবে তা যত অস্পষ্ট থাকে ততই মঙ্গল। এতক্ষণ ধরে শুনলেন ইমরান নিলয়ের লেখা আজকের কুয়াশার কাহিনী। এতক্ষণ শুনলেন ইমরান নিলয়ের লেখা আজকের কুয়াশার কাহিনী মৃত্যুর ছায়া। নাট্যাংশ পরিচালনায় ছিলেন সাকিব ফারজানা এবং সাউন্ডে ছিলেন খন্দকার গালিব। এখন জানিয়ে দেব যারা বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এই গল্পে। রাফির চরিত্রে অভিনয় করেছেন রেহান, দীপের চরিত্রে তানজিব, নাজু চাচার চরিত্রে মঞ্জু, ছোট কাকুর চরিত্রে অভিনয় করেছে আবির, রমানাথের চরিত্রে সেতু এবং রাফির মায়ের ভূমিকায় ছিলেন সাকিব ফারজানা। এই ছিল আজকের কুয়াশার কলাকুশলীদের নাম। আগামী সপ্তাহে আবার ঠিক একই সময় কুয়াশা এক্স ফাইলস এবং কুয়াশার মূল গল্প নিয়ে আমি হাজির হচ্ছি শর্মি। সেই পর্যন্ত এবিসির সঙ্গে থাকবেন আর ভালো থাকবেন। শুভরাত্রি।
Exclusively on FusionBD.com.